Root FM. The night comes alive with Gramophone.
শুনছেন সব সময় রেডিও ফুট 8.0 FM ঘড়িতে সময় রাতে 11টা বেজে 59 মিনিট। আমি রাসেল আছি সাথে এবং আপনারা শুনছেন ফুট FM। শুরু হয়ে গেল ভূত FM এবং ভূত FM আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই আমাদের ভাষা শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। 1952 সালের 21 ফেব্রুয়ারির সেই দিনটিকে স্মরণ করছি এবং শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি, চলছে অমর একুশের বইমেলা। আমাদের শ্রদ্ধা, সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও নাম না জানা লাখো শহীদের, যারা স্বাধিকার থেকে শুরু করে মুক্তিযুদ্ধে, মানে মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়ে স্বাধিকার থেকে, মায়ের ভাষা থেকে, মানে মায়ের ভাষায় কথা বলার অধিকার তো অর্জিত হয়েছে, আমরা অর্জন করেছি স্বাধীনতা এবং স্বাধীন দেশের নাগরিক হিসেবে সারা পৃথিবীতে মাথা উঁচু করে আমরা বেঁচে আছি। এবং সেই সাথে 21 ফেব্রুয়ারিতে সারা বিশ্ব পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমাদের গর্বের সীমা নেই কোনো, এবং আমরা গর্বিত বাঙালি হিসেবে, আমরা গর্বিত বাংলাদেশের বসবাসকারী, বাংলাদেশের প্রতিটি নাগরিক, একজন নাগরিক হিসেবে আমরা গর্বিত। আমি শুরু করতে চাই আজকের ভূত FM, এবং আমি শুরুতেই জানাতে চাইছি যেহেতু 21 ফেব্রুয়ারি সামনে এবং আমাদের ভাষার মাস, তো আমি চাচ্ছিলাম যে এই মাসের মাঝে মাঝে একটা এপিসোড শুধুমাত্র আপনারা যারা এখানে পার্টিসিপেট করতে পারেন না, তাদের, আপনি ঢাকায় থাকেন বা ঢাকার বাইরে যেখানেই থাকেন না কেন, আপনি আপনার ঘটনা লিখে পাঠান। আমি প্রথম প্রেফারেন্স দেব যারা লিখে পাঠাবেন তাদের ঘটনা আমি পড়ে শোনাবো, সেকেন্ড প্রেফারেন্স দেব যারা ঘটনা অডিও ক্লিপ করে পাঠাবেন, ঢাকায় যারা আছেন তারাও পাঠাতে পারেন চাইলে, হয়তো আসার সময় নেই বা এখানে উপস্থিত হতে পারছেন না, তাদের জন্য একটা মাঝে মাঝে আমরা এরকম একটা এপিসোড রাখতে চাই। এবং আমি এক সপ্তাহ আগেই বললাম নেক্সট উইকে কিন্তু অবশ্যই আমি চাই স্টুডিওতে আপনারা আসেন, নেক্সট উইকে এটা না, তার পরের উইকে হতে পারে, বাট নেক্সট উইকে এটা না। সো আপনারা প্রচুর পরিমাণে ঘটনা লিখে পাঠান আমাদেরকে, এবং আপনারা যখন দেখবেন যে নিজের ঘটনা হয়তো আমি ভূত FM-এ হয়তো দেখবেন যে পড়ে শোনানো হচ্ছে না, আপনি আরও অনেকের কাছ থেকে ঘটনা চাইলে শেয়ার করতে পারেন। না, এটা তো আপনার বিশেষ কোনো কিছু হবে না, বাট এই যে এত মানুষ শুনছেন তাদের জন্য কিছু একটা করলাম, এবং সবাই মিলে এই যে ভূত FM করি আমরা, এই সময়টা আমরা হয়তো অনেক অনেক কিছুই করতে পারতাম যেটা খুব প্রোডাক্টিভ হতো না, হয়তো অনেক কিছু করতে পারতাম যেটা হয়তো আমার ক্ষতির কারণ হতে পারতো, বাট একটা কাজ করছি সেটা হচ্ছে আমরা বেশ কিছু মানুষ যারা অন্য ধরনের এই সময়টায়, মানে ঘুম ভাত দিয়ে আমরা ভয় পেতে ভালোবাসি এবং ভয়ে থাকতে ভালোবাসি, সেই সমস্ত মানুষ যাদের একটু টেস্টটা একেবারেই ডিফারেন্ট, সবার সাথে আমাদের মেলে না, আমরা সবার থেকে কিছুটা হলেও আলাদা, সে সমস্ত মানুষ একসাথে বসে বসে আমরা ভয়ের ঘটনা শুনি, ওয়ান্ডারফুল। এবং যেটা আমরা করি সেটা পরে, মানে সেটাই পরে একটা, মানে কি বলবো, কালচার হয়ে যায়, সবাই মানে সেটাই ফলো করে, এবং সবাই সেটা শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও ছড়িয়ে পড়ে সেই কালচার। সো বুঝতে হবে যে আমরা ডিফারেন্ট, আমরা শুরু থেকে ডিফারেন্ট ছিলাম এবং এখনো পর্যন্ত ডিফারেন্ট আছি। তো আমাদেরকে ঘটনা পাঠাতে হলে কি করতে হবে, আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের জেনে নিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত FM @radiofurti.fm, bhwt FM @radiofurti.fm, এবং একইভাবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি বলে দেবো, সেখান থেকেও কিন্তু আপনি সরাসরি ইমেল করে দিতে পারেন আপনার ঘটনা। তবে আপনি যদি অডিও ক্লিপ পাঠান তাহলে আপনার মেল থেকে অডিও ক্লিপ পাঠানোটাই বেটার হবে বলে আমি মনে করি। তো যাই হোক, আমাদের ইমেল অ্যাড্রেস তো দিয়ে দিলাম, এখানে আপনাকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আপনাকে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে আপনি অডিও ক্লিপ পাঠিয়ে পারেন, এবং সামনে যেহেতু আমি একটা স্পেশাল এপিসোড করছি সুতরাং সবাই পাঠাতে পারেন অডিও ক্লিপ। অনেকেরই আসার ইচ্ছা আছে আমি জানি, বাট আসতে পারেন না, আপনি জাস্ট আসার একবার সাহস দেখান, আমাদের সাথে কথা বলেন, আমরা তারপরে বাকিটা আমরা দেখব। এবং এবার তো সামনে, মানে এই উইকের পরের উইক তো আরও সুবিধা হয়ে গেল, সুতরাং আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, আপনি ঢাকার হন আর যেই হন না কেন। তো যাই হোক, আমরা এই হচ্ছে নিয়ম, কারণ আমাদের দুটো পেজ রয়েছে, ফেসবুক পেজ, সেটা হচ্ছে facebook.radio.furti অথবা www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.rasel এই দুটো অ্যাড্রেস। আজকে আমি আমাদের পার্টিসিপেন্টদের, আমাদের গেস্টদের কোনো ছবি আপলোড করিনি, মাত্র দুজন গেস্ট আমাদের সঙ্গে আছেন, বাকি যারা আছেন তারা অডিও ক্লিপের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে আছেন। সুতরাং আমি এবং যিনি আছেন তাকে আপনি চেনেন। সো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এপিসোড শুরু করব এবং আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শুরুতে আমার সঙ্গে আছেন ডক্টর আলিফ। একটা ওয়ান্ডারফুল ঘটনা তিনি নিয়ে আসছেন, তার চাইতে বড় কথা হচ্ছে তিনি একটা অডিও ক্লিপ নিয়ে আসছেন আজকে। একজনের আসার কথা ছিল, সেই প্রসঙ্গে আমরা পরে আসবো, সেই আপু আজকে আসতে পারেনি। আপনারা অনেকেই হয়তো তাকে চিনবেন নাম বলে, কিন্তু আমরা নামটা বলতে পারবো না। তো তার ঘটনাটা তিনি রেকর্ড করে নিয়ে আসছেন, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের শোনাবো। আপাতত আমরা যাই আলিফের ঘটনায়। ডক্টর আলিফ,
আসসালামু আলাইকুম লিসেনার্স। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, ভূত এফএম এ ঘটনা শেয়ার করবার জন্য।
আলিফ, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কয়েকদিন ধরে আমি এরকম শুনছিলাম যে সবাই হসপিটালের ঘটনা শুনতেছে এবং কি মানে
হঠাৎ করে আমার কাছে আজকে একজন একটা হসপিটালের ঘটনা এসে গেছে।
হ্যাঁ হ্যাঁ, সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে, মানে অনেকদিন ধরেই বলছিল কিন্তু আমরা হসপিটালের ঘটনা পাচ্ছিলাম না, বাট আজকে যখন আমি তো জানতাম না যে এটা হসপিটালের ঘটনা, আমি আপনাকে ডেকেছি এবং আপনি যখন এসে যখন ঘটনা বলছেন তখন আমি ফার্স্ট জানতে পারলাম যে ও মাই গড, এটা হসপিটালের ঘটনা। ওকে, তো হসপিটালের ঘটনা শুনবো না, আরো তো অন্য ঘটনাও আছে, সেগুলো আমরা শুনবো। আমি হসপিটালটা দিয়ে শুরু করি, যেটার ডিমান্ড অনেক বেশি।
ঠিক আছে, ওকে। তো আমি যে ঘটনাটি আজকে শেয়ার করবো প্রথমে, সেটি আমাদের বাংলাদেশের একজন খুব ভালো প্রফেসরের ঘটনা আছে ভাই।
আচ্ছা,
তো আসলে বলতে গেলে তিনি একজন অর্থোপেডিক সার্জন। তো সে 1981 সালে একটি সুনামধন্য মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করে, ইন্টার্নশিপ শেষ করে আপনার বাংলাদেশের বাইরে যায়। তো বাংলাদেশের বাইরে যাওয়ার আগে MS করে যায় তিনি, তো সার্জারির উপরে। পরে সে বাংলাদেশের বাইরে যেয়ে আরো ডিগ্রিজ নিয়ে এসে বাংলাদেশে 1990 থেকে প্র্যাকটিস করা শুরু করে। তো একজন লোক তো তার সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটি হসপিটাল করে দেয়, এটিও বাংলাদেশের কোন একটি জায়গায়। আমি রাসেল ভাই জায়গাটির নাম প্রকাশ করতে পারছি না,
নো প্রবলেম।
তো যে জায়গায় তার হসপিটালটা, সেখান থেকে তার বাসার দূরত্ব 8-10 কিলো। তো সপরিবারে তাকে থাকতে হতো, তার 3 ছেলে ছিল আর কি।
আচ্ছা,
তো সপরিবারে তাকে সেই জায়গায় হসপিটালের কাছেই থাকতে হতো। তো বলে না রাসেল ভাই, এটা অনেক আগের কথা, আচ্ছা, পেশেন্ট প্রেমিক বলে, পেশেন্ট বা পেশেন্ট ফোন দিলে ওই ফোন আর ইগনোর করা যেত না, সেটা রাত 1টা হোক 2টা হোক, তো যখনই ফোন আসতো তখনই সে ধরে যেত। একটা মানে আর আসলে আর একটা কলের ক্ষেত্রে বলি, ওই 1990 সালের ঘটনা, তো তো ফোন অতটা ছিল না, মানে মোবাইল তো বাদ, টেলিফোনই ছিল না, টেলিফোন আর কয়টা ছিল। তো তার বাসায় একটা টেলিফোন ছিল, তার হসপিটালে একটা টেলিফোন ছিল, ওই এরিয়াতে মোটামুটি 3টা টেলিফোন ছিল।
আচ্ছা,
তো এই 2টা টেলিফোন
এবং তাকে যে কোনো ভাবে হোক সবাই কানেক্ট করতো এই 3টাকে।
তো কানেক্ট করতো কি, আপনার হসপিটাল থেকে ওই ফোন, নর্মালি অতটা ফোনও নাই যে অন্য জায়গায় ফোন করবে, নর্মালি ফোন 2টা হসপিটালেই কানেক্টেড ছিল। তো তিনি সবসময় পেশেন্টের জন্য সদা রেডি, সর্বদা রেডি, ফোন আসলেই সে রাত্রে 1টা। বাসার সবাই একটু ফেড আপ ছিল তার প্রতি, যে এরকম করে চলে যাওয়াটা তো কোনো ঠিক না। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে না ঘটনার দিন চলে যাই। ঘটনার দিন রাত 1টা, রাসেল ভাই ঘুম ভাঙে। এর আগে প্রায় সপ্তাহখানেক হয় কোনো ধরনের ফোন তার কাছে আসে নাই রাত্রেবেলা। তো গভীর রাতের ফোন হঠাৎ করে এসছে রাত 1টা, এবং সে 100% শিওর ফোনটা হসপিটাল থেকে এসছে।
আচ্ছা,
তো রাত্রে 1টায় ফোনটা সে রিসিভ করে, এবং রিসিভ করে অপর প্রান্ত থেকে ভাষাটা এরকম, মানে খুব ফিসফিস, স্যার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসতে হবে, খুব কর্কশ গলায়, খুব মোটা গলায়। বলে কি, এরকম ভাবে তো আমাকে কখনো হসপিটাল থেকে কল দেয় না, তো নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসলেই আসছে হয়তো বা। সে কি করলো, রেডি হয়ে কোনো মতে ড্রেস পরেই বের হয়ে গেল।
আচ্ছা,
তো বাসার নিচে নামতেই ওই এলাকাতে রাসেল ভাই স্কুটার তো পরার কথা, রিক্সা ওই মুহূর্তে
অ্যাভেলেবেল
কোথার থেকে রাসেল ভাই, ওটা মফস্বল এরিয়া অবশ্যই, কিন্তু অ্যাভেলেবেল কবে হবে। তো উনি নামার সাথে সাথে দেখলেন বাসার সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে।
আচ্ছা,
তার কথা মতে রাসেল ভাই, আসলে আমার ঘটনার সাথে রিক্সাওয়ালা কোনো ভাবে জড়িত না, বলে দিই আগের থেকে। তো তার কথা মতো যে রিক্সায় এত জোরে টানছে, আমি এখন যে বলে আলিফ এত এখন যে তুমি ইয়া দেখো মেশিন রিক্সাগুলো দেখো ওটার থেকে অনেক ফাস্ট, এত জোরে রিক্সা টানছে। তো আমি কিছুক্ষণের মধ্যে প্রায় 15 মিনিটের মাথায় আমি 10 থেকে 12 মিনিটের মাথায় আমি হসপিটালের কাছে চলে যাই। আমার ঘটনা তো ওখান থেকেই মনে হয় শুরু। হসপিটালে যাওয়ার পরে উনি দেখলেন হসপিটালে একটা কাক পক্ষী না একটা বিড়ালও নাই, পাশ দিয়ে হেঁটে যায় এরকম বিড়ালও নাই। রাত তখন 1:30-2 বাজে, বিড়ালও নাই। এত সুনসান হসপিটাল তিনি আগে কখনো দেখে নাই। যে আমি তো এই হসপিটালে চাকরি করি, এর আগে তো আমি বহুবার রাত্রেবেলা এসে সার্জারি করে গেছি, কিন্তু এখানে একটা মানুষ না এটা আমি কখনো দেখি নাই। এখানে তো মানুষ থাকার কথা, আর তাকে যে অ্যাপয়েন্টেড দিয়েছে সে হচ্ছে তার খুবই কাছের মানুষ, তো সে তো মালিক, ওই হসপিটালের মালিক। অনেক মানুষ অ্যাপয়েন্টেড করা, প্রায় 20-25 বেড আছে রাসেল ভাই, তো নিশ্চয়ই এটা একটা ভালো হসপিটাল যেখানে নর্মালি সার্জারি হয়, অন্যান্য সার্জারি হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন। উনি দেখে একটা মানুষ না একটা বান্দা নাই ভেতরে। যখন সে ঢোকে, ঢোকার পরে দেখে যে ডানে বামে লবি, যে বিশাল বড় লবি, সেই লবিতে একটা মানুষ নাই। সে দৌড়ে তিন তালায় যায়, তিন তালায় ওটি, ওটিতে ওঠার পর দেখে যে কেউ নাই। ওটিতে উকি দিল রাসেল ভাই, কাউকে পেল না, সে পেছনে আসলো। ওটিতে উকি দেওয়ার সিস্টেম নেই, কারণ আপনি যদি স্টেরিলাইজ না হয়ে যান ওটিতে ঢুকতে পারবেন না। সে কোনো মতে জানাল, ওটি রুমের যে একটা গ্লাস আছে গ্লাস দিয়ে দেখার চেষ্টা করলো যে ভেতরে কেউ আছে কিনা। সে বের হয়ে গেল, বের হয়ে গেলে কাউকে তো পাচ্ছে না, দোতলা তিনতলা কাউকে, সে উপরে আর চেক করেন নাই, সে নিচে ইমার্জেন্সিতে চলে যায়। তো নর্মালি রাসেল ভাই যদি কেউ কোনো ইমার্জেন্সি পেশেন্ট আসে সবার আগে ইমার্জেন্সিতেই লোক থাকে, তো সেটা চিন্তা করে ইমার্জেন্সিতে এক দৌড়ে যাওয়ার চেষ্টা করে যে তো ফাস্ট হেঁটে ইমার্জেন্সির কাছে কাউকে পাওয়া যায় কিনা। সে ইমার্জেন্সিতে খুলে দেখে কেউ নাই, ইমার্জেন্সিতে তো কেউ নাই, পুরো হসপিটালটা খালি। তো সে বলে যে আমি এরকম অপরিচিত পরিবেশ যদি অপরিচিত লাগতে থাকে আপনি কিরকম ভাববেন, যে আপনি হসপিটালে চাকরি করেন কিন্তু একটা মানুষ নাই সেজন্য, আর রাতটাও কি তখন গভীর, রাত 2:45 কাছাকাছি, তো একটা বয়স্ক লোক পাওয়া গেল। তো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, মানে নর্মালি তাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস মানে কোয়েশ্চেন করার মতো লোক না সে, তো জিজ্ঞেস করলো কি ব্যাপার লোক কোথায়। তো উনি মাথাটা নিচু করে মাথাটা আস্তে করে নাড়ালো, মানে সে কিছু জানে না। তো সে আবার সিঁড়ির দিকে যেতে না যেতে চারজন লোক তার সামনে আসলো রাসেল ভাই। চারজনের হাইট মোটামুটি একই রকম, চারজনই সাদা কাপড় পরা। চারজন তার সামনে আসলো এবং খুব তীক্ষ্ণ গলায় তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ডক্টর সাইফুল্লাহ নাকি। উনি বলল যে হ্যাঁ আমি ডক্টর সাইফুল্লাহ। বলে যে একটা রোগী আসছে আপনার কাছে, রোগীটাকে বাঁচাতে পারবেন? বাঁচবে না, আগে থেকে বলে দিই রোগীটা বাঁচবে না। তো দেখেন কি অবস্থা রোগীটা, পেশেন্টটা রোগীটার অবস্থা ভালো না। তো চারজন লোক বলল, তো উনি বললো যে চারজনের মধ্যে যে লোকটা কথা বলছে সেই লোকটার গঠন যে কেউ দেখলে বলবে যে লোকটার 120 বছর ছাড়িয়ে গেছে।
আচ্ছা,
কিন্তু বয়স 120 বছর ছাড়িয়ে গেছে, কিন্তু লোকটার ভয়েস, লোকটার মুভমেন্ট লোকটার বয়স বলে না, মনে হয় যে 18-20 বছরের একটা লোক, তাগড়া একটা লোক হেঁটে যাচ্ছে তার সাথে। তিনি কি করলেন, ভয়ে ভয় মানে মনে মনে ভয় পেয়েছে, প্রকাশ না করে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। খালি মনে হয় তার পিছনে তাকানোর জন্য হয়তো ওয়েট করছিল তারা, সে খালি পিছনে তাকালো আর তাকানোর সাথে সাথে সেই লোকগুলা এক সেকেন্ডে পলকেই তার সামনে চলে আসলো। সবাই এসে বলল যে লাশের খাটিয়া রেডি, কাফনের কাপড় রেডি, সুরমা রেডি, সব রেডি, আপনি খালি ওটিতে যান, দেখেন বাঁচাতে পারেন কিনা। বললাম পেশেন্ট বাঁচবে না, তো সে উপর উঠলো, কারণ তার কথা হলো যে যদি এরকম পেশেন্ট বাঁচবে না এতই আগের থেকেই সে যখন জানে তাহলে আমাকে কেন ডেকে আনা হলো,
রাইট?
তো জিনিসটাকে সে ওভারলুক করে ওটির দিকে গেলেন। ওটির দিকে যেতেই একটু আগে কিন্তু সে ওটির থেকে ইমার্জেন্সি দিকে গেছেন রাসেল ভাই। ওটিতে যাওয়ার পরে দেখেন যে প্রায় 20-25 জন বোরকাওয়ালা মহিলা ওখানে বসে আছে মাটিতে, কালো বোরকাওয়ালা, চোখগুলো জল জল করছে, চোখগুলো দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, জল জল করছে, মানে সে ওই মুহূর্তে তার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কোন দোয়া পড়বে, কোন দোয়া পড়লে তার জন্য সুবিধা, এই জিনিসগুলো চিন্তা করার আগেই ওটির রুমের দরজা খুলে একটা মহিলা তার সামনে আসলো। আসার পর বলল আসেন ভেতরে, সে ভেতরে গেল। ভেতরে যাওয়ার পর দেখলো একটা বডি তার ওটি টেবিলের পাশে। সে আগে আমি বলিনি রাসেল ভাই, আমাদের তো ডিরেক্টলি ডাক্তাররা ওটিতে ঢুকে যায় না, স্টেরিলাইজ হয়, কাপড় চোপড় পরে তারপরে ভেতরে যায়। সে তার সব নিয়ম নিয়ম কানুনগুলো পালন করে ওটিতে ঢোকার পর দেখলো যে ওটি টেবিলটা আছে, সেই টেবিলটার উপর একটা মানুষ পড়ে আছে, কিন্তু গঠনটা ঠিক এরকম যে ওই পাশে একটা নার্স দাঁড়ানো, যে নাস্তা তার পরিচিত, যে তার কাছে মনে হচ্ছে যে এই নাস্তা তো আমি রেগুলার, সে নাস্তাকে রেগুলারলি দেখে, এই নাস্তার নাম সাইয়েদা, রেগুলারলি দেখে, কিন্তু নাস্তার সাথে সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, যে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নাস্তা কোনো কথা বলছে না, এমন একটা ভাব যে নাস্তাকে চিনেই না।
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ। ডান পাশে দেখলো যে ওটির ডান পাশে অ্যাম্বুব্যাগ, তারপরে আপনার অ্যাম্বুব্যাগ মানে মানে শ্বাসকষ্টের জন্য মুখে যেটা আমরা প্রায় অপারেশনের সময় দিই, তারপরে আপনার ওই জাফর সাহেব জেনারেল অ্যানেস্থেশিয়ালজিস্ট জিএ যে করে, কারণ আগে সব কাজগুলো জিএতেই হতো, তো সে দাঁড়িয়ে আছে, এই লোকটার সাথেও সে আই কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কারণ তার সাথে যা ঘটছে সব অ্যাবনর্মাল, যদি আই কন্ট্যাক্ট করে কোনোভাবে বের হওয়া যায়, পালিয়ে বের হওয়া যায় ওটি থেকে, কিন্তু কোনোভাবেই তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন না ওই জাফর সাহেবের। ওই দুজনকেই সে চেনে ওটিতে, আর কাউকেই কিন্তু চেনে না, পেশেন্ট তো স্যার রাসেল ভাই কি বলবো, পেশেন্টের গঠন এখন বলি যে ওটি যে অপারেশন যে টেবিলটা যেখানে বসে অপারেশন করা, যেটা যেখানে পেশেন্টকে রেখে অপারেশন করা হয়, পুরো শরীরটা জুড়ে এই অপারেশন টেবিলটা পেশেন্টের জড়িয়ে আছে, জুড়ে আছে, আর যে পেশেন্টের যে মাথাটা, সেই মাথাটা নিয়ে দাঁড়িয়ে আছে সেই সাইয়েদা, যে নার্স সে দাঁড়িয়ে আছে, পেশেন্টের মাথা থেকে চোখগুলা টপ মানে নর্মাল অবস্থায় টপ টপ মানে চোখগুলা নড়ছে বোঝা যাচ্ছে, আর পাগুলা সব আলাদা আলাদা, পাগুলা সব আলাদা পড়ে আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন রাসেল ভাই, আপনি একজন সার্জন হলে আপনি কিছু ডিসাইড করতে পারবেন না? আমার রিপোর্ট আছে না, আমার পেশেন্ট বেডে ছিল না, ইমার্জেন্সি অবস্থা থেকে নিচের থেকে কোনো রিপোর্ট আসছে না, পেশেন্টের কোনো আলাদা করে আমি কি অপারেশন করবো এই পেশেন্টের?
একদম সেটাই।
সে দুইজনকে অনেকবার আঙ্গুল দিয়ে গুতা দেয়, কথা বলার মানে একটা মূর্তি তার মাথা ধরে আছে, সে অনেকবার চেষ্টা করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলে না। সে ওখানে কি করবে, কিচ্ছু করার নাই, হঠাৎ করে এরকম 10-15 মিনিট তার শরীর থেকে ঘাম ঝরছে, 10-15 মিনিট পরে ওটির দরজা খুলে ওই চারজন লোক আসলো, এবং আসার সময় পুরো দরজাটা খুলে ওপেন ভাবে লাশের খাটিয়াটা নিজ দিয়ে ধরে, হাত দিয়ে ধরে নিয়ে আসছে, কাঁধের উপরে না হাত দিয়ে ধরে, লাশের খাটিয়াটা ঠিক যেখানে অপারেটিং টেবিলটা আছে তার থেকে 3 ফিট দূরে রাখা হলো, এবং যে চারজন লোক তারা কোনারে কোনায় গিয়ে দাঁড়ালো এবং বললো আপনি করেন যা 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 করার করেন। সে ভাবলো যে যাক কিছুটা হলো চেষ্টা করি, যেহেতু ওনারা আমাকে এরকম ভাবে ফোর্স করছে আর আমার কিছু করার নাই, যদি আমি কিছু না করি আমাকে ক্ষতিও করতে পারে, কারণ আমার সাথে যা হচ্ছে সব অ্যাবনর্মাল, কিচ্ছু নর্মাল না, আমি স্বপ্নেও নাই কিন্তু আমি জীবিতও নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে যে জীবিত মানুষজন হয়তো এগুলি কেউ প্রত্যক্ষ করেন না। সে কি করলো, পাটা উঠালো, পাটা স্টিচ করার চেষ্টা করলো, ডান পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, বাম পা উঠানো স্টিচ করার চেষ্টা করলো, আর এদিক থেকে মাথার থেকে ওই মাথার মধ্যে যে তাকালেই দেখা যায় যে চোখটা টুকটুক করে নড়ছে। দেখলো যে তার যে অ্যাসিস্ট্যান্ট, যে অ্যাসিস্ট্যান্টের পাশে যে জাফর সাহেব, সে কি করলো অ্যাম্বু ব্যাগ নিয়ে এসে সে মুখের মাস্কটা মুখের মধ্যে দিয়ে দিল, আউট অফ নোয়ার, কোনো রিজন ছাড়া, গলা তো রাসেল ভাই বডি থেকে আলাদা, ওই মুখের মধ্যে মাস্ক দিলে কি হবে,
সেটাই
সব ওলট পালট, সব ওলট পালট রাসেল ভাই। কিছুক্ষণ পর যে আমি কোন রকমে পাটা স্টিচ করলাম, কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, এরকম কুক এর সাউন্ড টাইপের, যে শরীর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে গেল, মানে দমটা এখনই ছেড়ে দিল। আমার এতক্ষণ যতক্ষণ আমি আপনাকে ঘটনা বললাম রাসেল ভাই, ততক্ষণ ওই ডেড বডিটার চেস্ট এক্সপ্যানশন হচ্ছিল, চেস্টটা বোঝা যাচ্ছিল যে সে শ্বাস নিচ্ছে বন্ধ করছে, মাথা কিন্তু শরীর থেকে আলাদা রাসেল ভাই, আমি আবারও বলি। পরে লাস্ট মোমেন্টে বোঝা যাচ্ছিল যে আপনার বডিটা বডিতে ভেতরে কোনো ধরনের মানে নড়ছে না এখন, আর মানে মনে হচ্ছে যে আসলে এখন দমটা চলে গেল, তখন ওই লোকগুলো বলে কি দম গেছে, তো উনি আর কিছু বলার আগেই বলে যে সরেন এখান থেকে, তো তাকে সরিয়ে দিল। সোর্স কোথার থেকে রাসেল ভাই জানি না, খাটিটা পাশে নিয়ে আসার পরে ওই জায়গায় সবাই তাকে গোসল করানো স্টার্ট করলো, তারা নিজেরাই মাথাটা স্টিচ করলো, এবং সোর্স কোথার থেকে আমি তো প্রত্যক্ষ করি, আমি হয়তো বা মরেই যেতাম রাসেল ভাইটা দেখলে, উনি কিভাবে বেঁচে আছেন আমাকে কিভাবে শেয়ার করলো
সেটাই।
উনি বলছে যে আমি দেখলাম মাথাটা স্টিচ করার পরে মাথাটা আমারই নার্স ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো,
যার সাথে উনি রেগুলার কাজ করেন,
ওরা ধরে আছে এবং ওই চারজন, কারণ মাথাটা তো রাসেল ভাই জায়গা নাই ওইখানে মাথাটা রাখার, মাথাটা নাহলে ঝুলে থাকবে, মাথাটা ধরে আছে এবং পুরো বডিটা গোসল করানো হলো। গোসল করানোর পরে রাসেল ভাই ওই গোসল করানোর সময় যে সুরা সুদুয়া গুলা পড়ছিল সেগুলো সব তার কানে আসছে, কিন্তু কি পড়ছে সেটা বোঝা যাচ্ছে না,
বোঝা যাচ্ছে না।
যখন পুরো বডিটা গোসল করানো শেষ হলো, এত সুগন্ধ রাসেল ভাই বডি থেকে আসতে থাকলো, পরে বডিতে বডিটা শুকিয়ে আপনার কপালে আল্লাহু, বুকের মধ্যে চেষ্টে লেখা হলো, কিছু কিছু জিনিস লেখা হলো, সে বলে কিছু জিনিস লেখা হয়েছে, পরে কাফনের কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো হলো, এবং মোড়ানোর পর মনে হলো লাশটার হাইট কমপক্ষে 8 ফিট,
আচ্ছা,
এবং পুরো লাশের খাটিয়াটা এতই বড় রাসেল ভাই, সাধারণ মানুষের লাশের খাটিয়া খুব ছোট হয়, তো বলো না, কিন্তু এটা অনেক বড় খাটিয়া, মানে মাপ দিয়ে আগের থেকে খাটিয়া বানানো হয়েছে। তো লাশের খাটিয়া যখন লাশে নামল, তারা কালিমা পড়তে 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 আস্তে আস্তে বেরিয়ে গেল। আসলে ওনার সাথে যে লোক যুদ্ধ ছিল, যারা যাদেরকে উনি ছিলেন, তারাও বের হয়ে গেল। তারা বুঝতে বাকি নাই যে দে ওয়ার প্রসেসড অর সামথিং। সে দরজাটা খুললে, মানে কিছুক্ষণ সে মানে চিন্তা করলো, তখন আমার সাথে কি হলো। আসলে চিন্তা করারও কোনো উপায় নেই, দরজাটা খুলে দৌড়ে দেখতে গেল যে তারা কোথায়, কিন্তু আশেপাশে কোনো চিহ্ন দেখা গেল না, কাউকে দেখা গেল না। ওই দুইজন লোক, যে মহিলাটা নার্সটা আর যে জিয়ের লোকটা, সে বসে পড়ে আছে। অনেকক্ষণ তাদেরকে ধাক্কা ধাক্কায় উঠানোর পরে তারা বলল যে আমাদেরকে দুইজন লোক খুব জোর করে এক গ্লাস পানি খাওয়ায়, এরপর থেকে আমাদের আর কিছু মনে নাই। বলে এতক্ষণ কি হয়েছে না হয়েছে তোমাদের কিচ্ছু মনে নাই? বলে আমরা জানি না কি হয়েছে, আমরা এখানে পড়ে আসি, এখানে আমাদের ঘুম ভাঙছে। এরপরে রাসেল ভাই, তারা কিছু, তার কি কিছু, আপনি কি, আপনি কিছু বলতেন রাসেল ভাই? আপনি কোনো সলিউশন,
আমার কাছে আসলে কোনো সলিউশন নাই। আসলে আমি
সেও কখনো, সেও আজ পর্যন্ত একটা সলিউশন খোঁজে নাই।
একটা জিনিস হতে পারে যে উনি পুরো জিনিসটা, যেটা উনিও ভেবেছিলেন যে উনি হয়তো ঘুমের মধ্যে দেখছেন, বাট উনি তো বাসা থেকে এসেছেন, আবার বাসাতেই ফিরে গেছেন।
বলে আমি যদি ঘুমে জানতাম, নর্মালি আমি খুব বাজে স্বপ্ন দেখি, নর্মালি আমি বসে বলছে যে খুব খারাপ, ওনার বাসা থেকে পড়ে গেছি।
আসলে ওনার বাসা থেকে যে রিক্সাওয়ালা যিনি নিয়ে গেছেন, তখন থেকে তো ঝামেলা শুরু হয়েছে।
তখন থেকে রিক্সা থেকে,
রিক্সা থেকে,
মানে রিক্সাওয়ালা ভালো কিছুই হচ্ছে না, হয়তো ডাক্তার মানুষ দেখে দুইটা কষ্ট ভয়ের জিনিসগুলো আমি মানে হয়তো বা সহ্য করতে পেরেছি, সাধারণের সহ্য করা ওইটা আমার মানে সম্ভব না। আসলে এটাই ছিল ঘটনা।
থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ, এন্ড আমি শিওর যে আপনাদের কাছে এরকম ঘটনা আমি যদি চাই তাহলে আপনারা আরও দিতে পারবেন, এবং আপনাদের কাছে ডেফিনেটলি আছে। এবং আপনাদের যারা যারা আমাদের এখন যদি শুনে থাকেন, কোনো স্পেশালি ডক্টরস যারা শুনছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের ঘটনা সবাই জানতে চান, আপনাদের মানে কাছ থেকে বেশি শুনতে চান সবাই, অনেকে পছন্দ করেন। এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ বা যাই বলি না কেন, সেখানে একটা না একটা হলেও এরকম লাশ নিয়ে কাহিনী থাকে, সেই কাহিনীগুলো প্লিজ আমাদের লিখে পাঠান, প্লিজ আমাদের এখানে এসে শেয়ার করুন এবং সবাইকে জানান সেটা। এবং আশা করছি যে আমাদের দেশে একটি ঘটনাও, এই ধরনের ভয়ের ঘটনাও অজানা থাকবে না, এবং সেই জন্য দরকার হচ্ছে আপনাদের সহযোগিতা। এবং আমাদেরকে ইমেইল করতে হলে আমাদের ইমেইল অ্যাড্রেস যেটা, সেটা হচ্ছে bhutafm@radio240.fm, উইচ ইজ bhutafm@radio240.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। একই সাথে আমি আরেকটা জিনিসই বলবো, আর সেটা হচ্ছে যে আমাদের যে ইমেল, আমাদের যে SMS, সেখানে আপনি SMS করতে পারেন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠাতে হবে 9840 নাম্বারে। রাহাত রাজ সেই থেকে লিখছেন, অনেক হরিবল লেগেছে তার কাছে স্টোরিটা। ময়মন সিং থেকে রনি লিখেছেন, ভয় ভয় লাগছে। মুন্না এবং ফাহিম রাজ সেই থেকে লিখছেন, নাইস স্টোরি, এবং এটা তাদের প্রথম SMS। থ্যাংক ইউ আপনাদের প্রথম SMS এর জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। পারভেজ এবং তামান্না স্টেডিয়াম ময়মন সিং থেকে লিখেছেন, জ্যাকলিন নাটোর থেকে লিখেছেন, শাহিন আমাদের লিখেছেন এবং জ্যাকে জ্যাকে গেছে, অনেক ভালো লাগছে। সামি মোহাম্মদপুর থেকে লিখেছেন, SSC এক্সাম শুরু হয়েছে এবং দোয়া করতে বলেছেন, ডেফিনেটলি দোয়া করি। কাজিন ইসাতাম তসনিম মিম লিখেছেন, ফার্স্ট স্টোরি, গ্রেট স্টোরি। শাইলা খুলনা থেকে লিখেছেন, আমাদেরকে আমিনুল ইসলাম লিখেছেন কুমিল্লা থেকে, আই লাভ ভূতাফম অ্যান্ড উই লাভ ইউ টু। রাব্বি ফ্রম আচ্ছা নামটা খুব অন্যরকম, পূর্তকর সমস্যা হচ্ছে, SSC এক্সাম চলছে তার। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন, খায়রুল ইসলাম ঘাটাইল থেকে আমাদের SMS করেছেন, এক কাপ ভূত ফ্রম শুনছেন তিনি। আমাদেরকে রাইসা SMS করেছেন দৌলতপুর কুষ্টিয়া থেকে, আই লাভ ভূত ফ্রম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস রাইসা, অ্যান্ড আই হোপ যে আজকের সব ঘটনাগুলো আপনি ইউল এনজয় আ লট। আমাদেরকে হেলাল হাসনাবাদ থেকে SMS করেছেন, হিমেল চৌধুরী আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, এছাড়া আমাদের আলী AHM সিলেট থেকে SMS করেছেন, আদনান সিলেট থেকে SMS করেছেন, আলিফ ভাই স্টোরিগুলো অলওয়েজ জোস হয়, ইয়েস আই এগ্রি যে আপনার মানে মানে আলিফ ভাইয়ের যে সমস্ত ঘটনাগুলো নিয়ে আসেন সেগুলো অলওয়েজ এরকম চমৎকার সুন্দর হয়। স্বর্ণা আমাদের SMS করেছেন, স্বর্ণা আখতার মিম খুলনা থেকে, ভালো লাগছে। মোস্তাক সিলেট থেকে SMS করেছেন, এছাড়াও লি গুলশান থেকে শুনছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি দেখে পাচ্ছি খুলনা থেকে আবারও আমাদের ওয়াইফ আপনি লিখেছেন, আমাদের থেকে মারুফ লিখেছেন, এছাড়াও ঢাকা থেকে লিখেছেন মাহফুজ রানা, আমাদের লিখেছেন সাগর, লিখেছেন আমাদেরকে তার ইয়াঙ্গার ব্রাদার মুসা, তারা শুনছেন এস এইচ আব্রার হাজারিবাগ থেকে আমাদের এস এম এস করছেন, সাফায়েদ আমাদের এস এম এস করছেন, থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরি ওয়ান। আমি জানতে চাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে শোনার জন্য, অ্যান্ড আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমার কাছে একটা অডিও ক্লিপ তো আছেই, তার আগে আমি একটা ঘটনা পড়তে চাই, ঘটনাটি পুরোপুরি ইংলিশে লেখা, সো আমাকে ডিরেক্টলি আমাকে মানে পড়তে হবে, এবং আমি এটা বাংলা করি না, আমি নিজের মতো করে গুছিয়ে বলছি, তাতে তাদের আরও বেশি অথেন্টিক থাকে, দ্যাটস ওয়াই আমি এটা সেটা করিনি আর কি। বাংলা যদি আমি অনুবাদ করি তাহলে অনেক কিছুই আমার কাছে কেন যেন মনে হয় যে চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো। যাই হোক, তো যিনি লিখছেন তিনি লিখছেন, মাই গ্র্যান্ডফাদার ওয়ান্স হ্যাড আ রেডিও, এবং একটা রেডিও ছিল, এবং তিনি বলছেন যে যে সময়টার কথা তিনি বলছেন, দ্যাট টাইম একটা রেডিওর অনেক দাম অনেক বেশি ছিল, মানে ওই দিনে ওই সময়ের প্রেক্ষাপটে, এবং তিনি তার রেডিও অনেক বেশি ভালোবাসতেন, এবং এত বেশি ভালোবাসতেন যে অন্য কোনো কিছু বোধ হয় তিনি এতটা পছন্দ করতেন না। অ্যান্ড তিনি এই রেডিওটা যেটা তার কাছে ছিল সেটা তিনি কাউকে টাচ করতে পর্যন্ত দিতেন না, এবং একটা ফিনান্সিয়াল প্রবলেম হয় কোনো একটা কারণে, এবং যেটা হয় পছন্দের জিনিসগুলোর মধ্যে সমাপ্তি এভাবেই ঘটে, এবং সামহাও হি হ্যাড টু সেল দ্য রেডিও, এবং তিনি যদিও সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, অ্যান্ড তিনি খুব ডিপ্রেসড ছিলেন, এবং তিনি এক সপ্তাহের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন এই রেডিওটা বিক্রি করার পরে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে তিনি সেম রেডিও পরবর্তীতে আবারও যখন মানে সব কিছু স্বাভাবিক হলো তিনি খুঁজেছেন, বাট সেই জিনিসটা যেটা তিনি একবার মানে সেল করেছেন সেই জিনিসটা তিনি আর পাননি। ইন 2015 তার খুবই রিসেন্ট সময়ের কথা বলছেন তিনি, এবং তিনি বলছেন যে তার গ্র্যান্ডফাদার একটা অ্যান্টিক শপে যান একটা বিছানা কিনতে, এবং তিনি একটা বড় সড় দেখে মানে বিছানা কিনেন এবং তিনি একটা দাম দেন, বাট যখন তিনি চলে আসছিলেন ওইখান থেকে হঠাৎ করে তিনি দেখলেন যে রাস্টি একটা অনেক পুরনো একটা রেডিও সেটা শেলফের উপরে রাখা, এবং একটা ডার্কেস্ট কর্নার যদি বলে দোকান মানে সেটা সবচাইতে অন্ধকার যে জায়গাটা, আলো আলো আপছা আপছা অন্ধ আধার এরকম টাইপের একটা কর্নারের মধ্যে সেটা রাখা, এবং তিনি হঠাৎ করেই জিনিসটা দেখে খুব খুশি হয়ে গেলেন, এবং তিনি আর এক মুহূর্ত দেরি করলেন, সেটা ছিল একটা রেডিও, এবং সেই রেডিওটা তিনি কিনে ফেললেন সঙ্গে সঙ্গে, এবং কিনে তিনি বাসায় ফিরে আসলেন। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে শপকিপার যখন কেনার আগে একবার একটা ওয়ার্নিং দেয় এবং তাকে ওয়ার্ন করে এটা বলে যে রেডিও ওয়াজ কার্সড, অভিশপ্ত একটা রেডিও আপনারা বুঝতেই পারছেন। তো এই সমস্ত ব্যাপারে তার গ্র্যান্ডফাদার একেবারেই বিশ্বাস করতেন না, এবং তিনি এই সমস্ত মানে কার্স, তারপরে এই সমস্ত ধরনের যে ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত ব্যাপারে তারা কোনো তিনি পাত্তাটা দিতেন না, তো তিনি সেটা কিনে ফেললেন, এবং এটা ইট ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক, এবং সেটা আমরা পরে আসছি। এবং তিনি সেই রেডিওটা কিনে নিয়ে যান এবং তিনি দেখেন যে কাজ করছে কিনা, ইয়েস ইট ওয়াজ ওয়ার্কিং, অ্যান্ড এর সাউন্ডটা ছিল মানে সো গুড। এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি যেটা করলেন তিনি ভাবলেন যে দা আচ্ছা তিনি বললেন যে তিনি রুমে শুনবেন তিনি, এবং তিনি বললেন যে এবং তিনি সেটা শুনবেন, বাট যেটা হলো সেটা হচ্ছে যে তিনি চাইলেন যে কিছু নেইবারদেরকেও তিনি এটা দেখাবেন, এবং তিনি এই জিনিসটা তাদেরকে ডেকে নিয়ে এসে তিনি মানে সবার মধ্যে শুনবেন। তো তিনি যেটা করলেন সেটা একটা রেয়ার অ্যান্টিক রেডিও যেহেতু, সুতরাং তার এই ধরনের একটা ইচ্ছা হলো, এবং তিনি যখন সবাইকে ডেকে নিয়ে আসলেন এবং রেডিওটা অন করতে চাইলেন তখন কোনো সাউন্ড রেডিও থেকে আসছিল না, অ্যান্ড হি ওয়াজ শকড, এবং মানে একটু আগেও এই এবং স্পিচলেস হয়ে গেলেন তিনি, যে একটু আগে রেডিওটা বাজছিল, একটু আগেই সব কিছু ঠিকঠাক ছিল, বাট নাও ইটস নট ওয়ার্কিং, মানে কি হতে পারে, কোন ধরনের প্রবলেম হতে পারে। তো যিনি মেন্টাল লিখছেন তিনি লিখছেন যে আমার আঙ্কেল লিভস উইথ মাই গ্র্যান্ডফাদার, এবং অ্যাকচুয়ালি আমাদের মাই গ্র্যান্ডফাদার লিভস উইথ মাই আঙ্কেল অ্যান্ড মাই আন্ট and with two of magazines. So jeta holo seta holo jokhon tini dekhlen je video ta was not working tokhon tini bhablen je eta check kore dekhi and sob kichu thik thak ache kina. But jokhon tini check korte shuru korlen, he didn't find any damage. To shobai take bollen je grandfather ke bollen je eta te ekta kaj koro, eta jhamela mone hocche, eta tumi just jekhan theke kinecho shekhane ferot diye asho. But problem jeta holo seta hocche grandfather kono bhabei eta ferot dite raji holen na. এবং দ্যাট নাইট যখন সবাই ঘুমোতে গেল এবং আঙ্কেলও ঘুমাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল এবং তিনি যেটা করলেন, হি গট আপ অ্যান্ড যখন দেখতে পেলেন যে একটা স্ট্রেঞ্জ স্পুকি একটা মিউজিক, একটা হারমোনি ক্লিয়ার প্লে করছে, মানে কোথাও বাজছে এরকম, তো প্রথমে আঙ্কেল যেটা ভাবলেন যে এটা হয়তো আশেপাশে কেউ কোনো জায়গা থেকে আসছে এবং কোন নেইবার হয়তো এটা বাজাচ্ছে এরকম কোনো কিছু ভাবে। এবং নেক্সট ডে যখন তিনি সবাইকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট দ্য মিউজিক, সবাই বললেন যে নো, কেউ সেটা এরকম ধরনের হারমোনিক কেউ প্লে করেনি, এবং এবং লাস্ট অ্যান্ড ওনলি মাই সান প্লেস ইট, বাট হি ওয়াজ স্টেইং উইথ হিজ আন্ট লাস্ট নাইট, একজন তার মধ্যে এটা বললেন, এবং মানে তার মানে একজন নেইবার ছিল ওই জন্য ইনি সন্দেহ করেছিলেন। বাট আমাদের মাই আঙ্কেল ডিডন্ট টেক দ্যাট ম্যাটার সিরিয়াসলি, এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি কাউকে সেটা বললেন না। বাট মেইন ট্রুথ যেটা, সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি সেই জিনিসটা আলাদাভাবে সেই সাউন্ডটা শুনলো, ওই যে একটা হারমোনি, ওই যে একটা সুর, ওই জিনিসটা সবাই ফ্যামিলির প্রত্যেকে আলাদাভাবে শুনলো। একদিন রাতে এই সাউন্ডটা খুবই লাউড হয়ে আসলো এবং সবাই যেটা করলো রুম থেকে বেরিয়ে আসলো, এবং আই ওয়াজ অলসো দেয়ার, যিনি ঘটনা বলে লিখছেন তিনি বলছেন তিনিও ওখানে ছিলেন। অ্যান্ড সবাই যখন বেরিয়ে আসলো লিভিং রুমে এবং সবাই দেখলো যে সামথিং যেটা কেউ বিশ্বাস করতে পারলো না উইথ এর ওন আইস, যেটা দেখলেন যে রেডিওটা প্লে করছে এবং একা একা প্লে হচ্ছে এবং এইটার কোনো তার বা এটা এটা কেউ অন করেনি, এটা অন করা ছাড়াই রেডিওটা একা একা বাজছে। সবার গুজবাম হতে শুরু করলো, হাত বা সব শিরশির করতে শুরু করলো এবং সবাই ভীষণ ভয় পেল, এবং রেডিওটা একটা পার্টিকুলার মেলোডি, একটা একটা হারমোনি সেটা করছিল, প্লে করছিল, এবং একটু পরেই সেই মেলোডিটা চেঞ্জ হয়ে হঠাৎ করে নূপুরের মতো একটা সাউন্ড, ওই ধরনের সাউন্ডে পরিণত হলো, মনে হলো যে কেউ মনে হয় সামওয়ান ওয়াজ ড্যান্সিং, এরকম টাইপের একটা জিনিস হলো। এবং সবচেয়ে হরিবল যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে যে একটু পরে হালকা একটা হাসি, একটা মেয়ের কণ্ঠে একটা হাসি শোনা গেল এবং সবাই মিলে খুবই ভয় পেল। এবং তার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে যিনি লিখছেন তার আন্টি সঙ্গে সঙ্গে ফেইন্ট হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, অ্যান্ড সমস্ত কাজিনরা কাঁদতে শুরু করলো, এবং তার আঙ্কেল যেটা করলেন তিনি হচ্ছে বাসার বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে গেলেন, এবং তার দাদা কিন্তু অর্থাৎ গ্র্যান্ডফাদার কিন্তু জাস্ট চুপচাপ শুনছিলেন ওই সাউন্ডটা আর হাসছিলেন। সাডেনলি সে বলল যে তিনি যেই মহিলার হাসি শুনছেন তাকে চেনেন। এটা বলার পর তিনি সবাইকে অবাক করে দিয়ে কাঁদতে শুরু করলেন। খুব তখনই একটা ঘটল একটা ঘটনা, যেটা হচ্ছে আঙ্কেল সেই মুহূর্তে চলে আসলেন, তার চাচা ওই মুহূর্তে বাসায় ঢুকলেন এবং তিনি একটা রড নিয়ে আসলেন, চিকন রড বাইরে থেকে নিয়ে আসলেন, তিনি ওটা আনতে গিয়েছিলেন এবং সেটা নিয়ে সরাসরি তিনি রেডিওটার উপরে আঘাত করলেন, এবং এবং রেডিওতে এবং 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 একটা সাউন্ড তখন আসলো, মনে হয় একটা ডাইং সাউন্ড তখন এসে আসলো, এবং গ্র্যান্ডফাদার যেটা করলেন সেটা হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে রেডিওর উপরে গিয়ে পড়লেন এবং তিনি লাফ দিয়ে বললেন যে নো 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 নো, এটা 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 করো না, এবং তিনি সবাইকে থামতে বললেন, অ্যান্ড এভরি ওয়ান পুশ মাই আঙ্কেল অ্যাওয়ে ফ্রম দ্য রেডিও। অ্যান্ড দেন যেটা করলেন সেটা হচ্ছে যে দাদা, ওনার দাদা সঙ্গে সঙ্গে তার আঙ্কেলকে একটা থাপ্পড় দিলেন, যেটা তিনি কখনো করেন না, তিনি তো কোনো বাচ্চাকে কখনো কোনো দিন কোনো সময় মারধর করেন না। অ্যান্ড সবাই খুব শকড এবং টেরিফাইড, বাট এটা যেটা হলো সেটা হলো যে দেখতো আস্তে 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 তার গ্র্যান্ডফাদার কাঁপতে শুরু করলেন এবং আস্তে আস্তে তিনি হচ্ছে রেডিওর উপরে হাত বোলাতে লাগলেন এবং সব কিছু, এবং তিনি বলেছে সব কিছু সবকিছু ঠিক হয়ে যাবে। রেডিওর উপরে হাত বুলাচ্ছেন যেন ওটা একটা ক্যারেক্টার, ওটা মানুষ এরকম ভাবে। অ্যান্ড ফ্রম দ্যাট ডে রেডিওটা তার আঙ্কেলের অ্যাটিক রুমে, যেটা যে সেই রুমের মধ্যে থাকছিল, এবং 13 জানুয়ারি তিনি সেই রেডিওটা আমার দেখেছিলেন। যদিও সেদিন কোনো কিছু ঘটেনি, মানে সেদিন থেকে রেডিওটা ওই সেই ওপরে, এবং এই ছিল মোটামুটি ঘটনা। তো আমার কাছে অ্যান্টিক শপ থেকে কিনে নিয়ে আসা হয়েছিল যে রেডিওটা অনেক অদ্ভুত টাইপের আচরণ করলো, একা একা বেজে ওঠে রাতের বেলায়, অদ্ভুত টাইপের একটা মেলোডিয়াস একটা সাউন্ড সেই রেডিও থেকে আসে, সেই সাউন্ড চেঞ্জ হয়ে নূপুরের শব্দে পরিণত হয়, তারপর সেই সাউন্ড আবার কান্নার শব্দে পরিণত হয়, তারপর সেই সাউন্ড হাসির শব্দে পরিণত হয়। আপনারা তখন রেডিও শুনছেন, রাইট? আপনার রেডিওটা যদি মোবাইলের ভেতরে থাকুক আর যাই থাকুক না কেন, যদি এইরকম অদ্ভুত আচরণ শুরু করে আজকে রাতে হঠাৎ করে, এই ভূত এফএম শুনতে শুনতে হঠাৎ করে দেখেন যে সুইচ অফ করছেন বাট রেডিওটা চলছেই, একা একা ইচ্ছে মতো সাউন্ড প্লে করছে, হয়তো ভূত এফএম না, অন্য কোনো কিছু শুনছে আপনি সেখান থেকে, এবং রেডিও অফ অবস্থায় কোনো স্টেশন হয়তো আপনি বাজাচ্ছেন না, আপনি হয়তো কোনো গান প্লে করছেন না আপনার আপনার লাইভ মিউজিক লাইব্রেরি থেকে, বাট এটা হচ্ছে মানে এটা একা একাই, মানে রেডিও ইটসেলফ, রেডিও হচ্ছে গানটা প্লে করছে, বা রেডিও সেই সুরটা প্লে করছে, কেমন লাগবে আপনার? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আমার মনে হয় যে মানে এটা এটা খুবই 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 অন্য ধরনের একটা ঘটনা যদি আপনি ইম্যাজিন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ পর্যন্ত আনাস আহমেদ নাম লিখেছেন, আমি নামটা বলিনি। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চমৎকার একটা স্টোরি আমাদেরকে পাঠানোর জন্য। থ্যাংক ইউ, আই হোপ যে সবার ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে আপনারাও এরকম ঘটনা প্লিজ আমাদের লিখে পাঠাবেন, এবং আপনারা তো অ্যাড্রেস জানেনই আমাদের, তারপর ফিরে এসে অ্যাড্রেস ফেসবুকের আপনাদের যে সমস্ত কমেন্ট সেগুলো পড়বো। বাকিটা সময় আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন ফর ইওর ফুর্তি, ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Grameenphone. Thank you, Grameenphone, for being with us. And amra like a long journey amra ekshathe korchi. And eta mane always mane apnader sathe ei journey ta amader it was mane it has been beautiful ekhono porjonto. Ebong amra sob mane we are so grateful je amra একসাথে অনেক মানে অনেক মজা হচ্ছে, এবং সবাই মিলে আমরা যে ঘটনাগুলো আমরা পাচ্ছি সেই ঘটনাগুলো আমরা এনজয় করছি, এবং প্রচুর ঘটনা পাচ্ছি রেগুলার। গত সপ্তাহে আমরা দেখেছি যে অনেকেই আমাদের ঘটনাগুলো অনেক প্রশংসা করেছেন, আজকে যারা আছেন আমাদের শুনছেন এই মুহূর্তে তারা অনেকেই ঘটনার প্রশংসা করছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি আঞ্জুমান আরা প্রিয়া আমাদের সঙ্গে আছেন এবং তিনি শুনছেন। অ্যান্ড আমাদেরকে দেখতে পাচ্ছি অ্যাপের ছবি আপ করেছেন তারিকুল ইসলাম, এবং তিনি শুনছেন কাতার থেকে অ্যাপ দিয়ে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও রুবেল হুসাইন নিলয়, তিনি আমাদের সাথে আছেন। রিকি রবিন আমাদের সাথে আছেন, এবং তিনি বছর রেডিওর স্টোরিটা অস্থির ছিল। দীপ্তি প্রধান আমাদের সঙ্গে আছেন। 10 জন বন্ধু একসঙ্গে শুনছেন, আপনাদের 10 জনকেই অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সাদাত হোসেন রাব্বি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন, হাই আমি রাব্বি কিশোরগঞ্জ থেকে শুনছি, থ্যাংক ইউ ভাই শোনার জন্য। নাইমুর আলম আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন, নাইস স্টোরি, থ্যাংক ইউ। শামিম সিয়াম লিখেছেন, সেকেন্ড স্টোরি ওয়াজ গুড, আমাদের ফার্স্ট স্টোরিটাও কিন্তু অনেক ভালো ছিল, এবং সবাই সেটা লিখছেন আপনারা। রবির ইসলাম রবি আমাদের সাথে লিখে, রবি আমাদের সাথে আছেন, অনেকদিন পরে শুনছেন, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে। শিমুল সানাল আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে ধানমন্ডি থেকে তিনি শুনছেন অ্যাপ দিয়ে, দেখতে পাচ্ছি ছবি আপ করেছেন। রনি সেন আমাদের সঙ্গে আছেন, খুব ঘুম পাচ্ছে তবুও জেগে আছেন তিনি। MD আকবর আলী আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। হৃদয় আহসান, ফার্স্ট এবং সেকেন্ড স্টোরি অসম ছিল তাই জানিয়েছেন। MD রাকিবুল হাসান সিয়াম আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সম্রাট সিজ, এছাড়া আমাদের সাথে আছেন সুজন খান। MH শান্ত আমাদের সঙ্গে আছেন, লিখেছেন সেরা, এছাড়াও এস কে আবির হোসাইন আমাদের সঙ্গে আছেন, দুইটা কাহিনী অসম ছিল। আমাদেরকে আতিকুল ঘোষ না অনুকূল ঘোষ লিখেছেন, সেকেন্ড স্টোরিটা ওয়াজ সো হরিবল। আমাদের সাথে আছেন মাশফিক রহমান এবং তিনি বলছেন, ভাই আমার রেডিওতে তো অন্য কিছু বাজে ভয় লাগছে। এটা এটা আপনি মজা করে বলছেন সেটা বুঝতে পারছি, বাট যদি সত্যি এরকম বেজে ওঠে তাহলে বুঝতে পারবেন আসলে ভয়ঙ্কর কিছু না হলে মানে আসলেই। এইচ এম হাসান আমাদের সাথে আছেন, অ্যান্ড তিনি বলছেন আই লাভ ভোট এফ এম ভেরি মাচ। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পি কে রেক, এবং এছাড়া আমাদের সাথে আছেন সালিম লুধুয়া মতলব চাঁদপুর থেকে, এবং তিনি লিখেছেন যে গল্পটা তিনি তার কাছে অতটা ভালো মানে ভালো লাগে নাই তার কাছে। কোনটা ভালো লাগে নাই ভাই আমি এটা বুঝি নাই। আমাদের সাথে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি মাহাদি হাসান, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে এমডি নাহিদ হাসান বুলবুল, তিনিও আছেন এবং তিনি এবং তার রুমমেট একসাথে শুনছেন। আমাদের সাথে রয়েছেন রনি রওশন, এবং তিনিও শুনছেন মালদ্বীপ থেকে, আমাদের সাথে আছেন মালদ্বীপস থেকে, এবং তিনি বলছেন যে এইখানে তিনি আচ্ছা তিনি আমাদের ফেসবুক পেজে আছেন, তিনি বলছেন যে কীভাবে শুনবো, আসলে কীভাবে শুনবেন আমি ফেসবুক পেজে রিপ্লাই দিয়ে দিচ্ছি, আদারওয়াইজ আপনি তো শুনতে পাচ্ছেন না নিশ্চয়ই আমাকে, তো আমরা সেটা রিপ্লাই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এত কষ্ট করে জানতে চান যে কীভাবে শুনবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরও একজন অতিথি আছেন এই মুহূর্তে, সেই নতুন অতিথির কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ কানু জম শ্যামলী।
ওকে অভিজিৎ, আমরা শুনি আপনার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ। ঢাকার সুবাদে আর কি, মানে পড়ালেখার সুবাদে আমি ঢাকায় থাকি আর কি।
জি,
তো ঢাকায় থাকা অবস্থায় ফ্রেন্ডদের সাথে থাকা হয় আমার, তো আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে শ্যামলীর দিকে থাকা হয়েছে আর কি, ফ্ল্যাট ভাড়ানো হয়েছে আর কি। তা এখন যেটা হলো যে ওইখানে থাকা ভালোভাবেই আছি আমরা, খুব ভালোভাবে থাকা হলো, মানে কন্টিনিউ ভালোভাবে থাকতেছি আমরা। তা এখন তেমন কোনো সমস্যা হচ্ছিল না ওই তখন আর কি। তা একটা সময় হলো যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আর কি, 10 অক্টোবর ছিল 2014 সালে। তা আমি সেটা মোহাম্মদপুর রাজীব আর কি তার নাম, তো রাজীবের বার্থডে ছিল, তো আমি তার বার্থডেতে যাবো না বলতেছিলাম, তারপর ফ্রেন্ড যেহেতু আমার যেতে হয় বলতেছিল যে না আস না আসলে হবে না এমন একটা অবস্থা। তা আমি তার বার্থডেতে যাই মোহাম্মদপুর। তা মোহাম্মদপুর যাওয়ার পরে আমি তার বার্থডেটা সেলিব্রেট করা হয়। তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিষয়টা এমন হলো যে দেরি হয়ে গেল আর কি।
আচ্ছা,
তো অনেক রাত হয়ে গেল, বিষয় অনেক রাত হয়ে যাওয়ার পরে এখন যাই হোক আমি নর্মালি আসতেছি। তো রিস্কা দিয়ে আমি শ্যামলী আসলাম, আসার পরে আমার নিজের বাসায় ঢুকলাম আর কি, বাসা যাচ্ছি আর কি। তা এমন সময় তো তখন প্রায় রাত 1-1.5 মতন হয়ে গেছে আর কি, বাজে এরকম বাজে আর কি। তো বাসায় যখন যাচ্ছি তখন সিঁড়িতে যখন আমি উঠছিলাম, তো সিঁড়িতে সাধারণত আর কি আমাদের সব জায়গায় লাইট টাইট থাকে, কিন্তু আমাদের যে ফ্ল্যাটটা আমরা ভাড়া থাকতাম সেটা 2 তলা পর্যন্ত লাইট ছিল না।
আচ্ছা,
কোনো একটা কারণে ছিল না। তা মালিককে এটা বারবারই বলা হতো যে লাইট কেন নেই, তো মালিক লাইট ব্যবস্থা করে দিত কিন্তু ফিউজ হয়ে যেত আর কি, এমন একটা অবস্থা। তো যাই হোক এখন আমি নিজে মোবাইল লাইটটা জ্বালিয়ে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি আর কি। তো ওঠার সময় আমার কাছে কেমন যেন একটা মনে হলো যে কেউ একজন আছে, এমন একটা মনে হলো আমার কাছে যে কেউ একজন আছে। তা আমি কেউজন আছে মনে হয়, যদি রাসেলভাই মনে হয় না যে আপনার পিছনে কেউ যদি ফলো করে আর কি, হ্যাঁ তাহলে তো মনে হবে যে না কেউ একজন ফলো করে, যদি রাসেলভাই আপনি কি বুঝতে পারতেছেন, কেউ যদি ফলো করে আর কি তাহলে মনে হবে যে না কেউ আছে।
আপনি একটা জিনিস টের পাবেন, মানে আপনি যদি নাও দেখেন আপনি বুঝতে পারবেন যে মানে ফিল করতে পারবেন যে কেউ একজন আপনাকে ফলো করছে, রাইট?
তা আমি পিছনে ফিরে চাই আর কি, তো পিছনে ফিরে চাওয়ার পরে আমি দেখি যে না তেমন কিছু না। যাই হোক আমি আমার চারতলা যেখানে থাকি আর কি, তো সেখানে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাই। তো যাওয়ার পরে যাই হোক আমি রুম টুম খুলে আমি আমার রুমে যাই, রুমে যাই ঘুমিয়ে পড়ি, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। তা আমি সাধারণত গরম হোক শীত হোক ফ্যান ট্যান চালিয়ে ঘুমাই আর কি সবসময়। তো ফ্যান ট্যান চালিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমিয়ে পড়ার পরে এখন ঠিক সব ঠিকঠাক আছে, খুব খুব ভালোভাবে যাচ্ছে দিনকাল, তেমন কোনো সমস্যাও নেই। এনিওয়ে সব ওকে ফাইন। তা এখন যেটা মেইন সব প্রবলেমটা শুরু হলো এর পরে থেকে আর কি। তা আমার এই সেই একটা কারণে, একটা অফিসিয়াল একটা কারণে, তা আমি ঢাকার বাইরে যাই আর কি। তা ঢাকার বাইরে গেলে কয়েকদিন পর আমার কয়েকদিন লেট হয়ে যায় আস্তে আস্তে। তা আসার যেদিন আমি আসবো আর কি ব্যাক করবো ঢাকার দিকে, তা ঢাকায় ব্যাক করার সময় আমার সেই একই সিচুয়েশন আমি একটা ফিল করলাম আর কি ওই সময়। ফিল করলাম যে আমার সেম ওরকমই হচ্ছিল যে কেউ একজন আছে, কেউ একজন আমাকে ফলো করতেছে, কেউ একজন এমন একটা কিছু টের পাচ্ছি যে না কেউ একজন মনে হয় আমাকে ইয়ে করতেছে, ফলো করতেছে।
আচ্ছা,
যাক আমি বাসায় চলে যাই, আবার সেই সেম অবস্থা, সেম সিচুয়েশন, সেম অবস্থা। আমি লাইটটা ধরে উপরে চলে যাই, রুমে চলে যাই। রুমে চলে যাওয়ার পর আমি সবাই ঘুমাচ্ছিল, তখন প্রায় 1:30 মতন বেজে গেছিল। তো বাসায় আমি ঘুমিয়ে রুম টুম খুলে খাওয়া দাওয়া করে ফ্রেশ টুরে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে এখন ফ্যান্টন চালিয়ে ঘুমিয়ে পড়েছি আর কি। তো এখন যেটা হলো যে আমি ঘুমিয়ে পড়ছি অলরেডি। তো এখন আমি হঠাৎ আমার কাছে আমি স্বপ্ন দেখতেছি না কি, আমি কিছু বুঝতে পারতেছি না ওই মুহূর্তেটা। আমার জার্নি করে আসছিলাম অনেক, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি কিছু একটা দেখতেছি স্বপ্নে।
আচ্ছা,
যে কেউ একজন বলতেছে যে মানে নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে যে বাঁচাও বাঁচাও বাঁচাও, এমন একটা বলতেছে যে আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। আমি স্বপ্ন দেখতেছি আসলে কেমন, মানে আমার কাছে কেমন লাগতেছিল বিষয়টা।
আপনি মোটামুটি ভাবছিলেন যে এটা স্বপ্নই হবে বোধ হয়?
হ্যাঁ, স্বপ্নই হবে আর
কি।
তাই আমার কাছে মনে হলো না স্বপ্নই হবে, এটা বাদ দিই। মানে আমার কাছে আমি তখন সিচুয়েশনটা ইয়েও করতে পারতেছি, হ্যান্ডেলও করতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো খুব মানে শোল্ড ঘেমে গেছে আর কি। ঘেমে গেলে এখন মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল ওই মুহূর্তটার ভিতরে। তা আমি মানে যেভাবে উঠে পড়লাম, হঠাৎ করে চোখ মেলে দেখলাম যে আমি তো মানে রুমে নেই। আমি রুমে নেই, আমি বললাম কি, আমি কোথায়? আমার কাছে খুব ভৌতিক, মানে কি বলবো, যে অ্যাকচুয়ালি আসলে বলার আগে বলা দরকার ছিল, আমি আসলে এরকম বিশ্বাস করি না, কোনো সময় বিশ্বাস করি না যে এরকম কিছু থাকতে পারে বা এরকম কিছু হতে পারে আমার সাথে। এরকম আমি কোনো সময় বিশ্বাস করতাম না, কিন্তু আজ এই সিচুয়েশনটা যদি না হতো তাহলে আমি মানে বিশ্বাস করতামই না যে এরকম হয়, এরকম কিছু আছে, কিছু থাকতে পারে। তা আমি দেখি যে আমি সিঁড়িতে, কেমনি কিভাবে পসিবল আমি এটা বুঝতেই পারতেছিলাম না যে আমি সিঁড়িতে কেন, আমি কি স্বপ্ন দেখতেছি না কিভাবে আমি অটোমেটিক সিঁড়িতে চলে আসছি। আমি তো রুম বন্ধ করে ভিতরে গিয়ে ভিতরে যাই, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই, কিন্তু আমি কিভাবে আমি সিঁড়িতে কেন, দুইতলা সিঁড়িতে, যেখানে কারেন্ট লাইটটা ছিল না আর কি।
এখানে আপনার আসার কোনো কারণ,
এখানে আমার কোনোভাবে আসার কারণ নাই।
রাইট,
তা আমি এখানে কেন? আমি খুব ভয় পাই যাই যে কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম। তা আমি মানে বুঝতে পারতেছিলাম না এরকম একটা সিচুয়েশন যে আমি বাসায় রুমে, তা আমি দুইতলাই কেন। যাই হোক, আমি চিন্তা করলাম যাই হোক এখন নিজের জীবন বাঁচানোই হচ্ছে ফরজ, ঠিক আছে। তা আমি ভগবানের নাম নিতে লাগলাম, আমার ইষ্ট দেবতার নাম নিতে লাগলাম, যে আমি ভগবানের নাম ইচ্ছা, আমি মনে মনে অনেক নিতে চাইছি যে ভগবান আমি কোথায় আছি, কিভাবে আমাকে প্লিজ উদ্ধার করো। তো এমন অবস্থায় আমি কোনোরকম আর কি একটা হলো যে না এখন স্বাভাবিক একটা পর্যায়ে আসলো। তা আমি কি করলাম যে ঠিক আছে, আমি ওই মানে ধ্যান ধান্দার ভরে আর কি, ঠিক আছে, ধান্দায় আর কি, মানে একটা এলোমেলো একটা ধান্দার মধ্যে ছিলাম আর কি। তা আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম আর কি, আমি আমার রুমে আস্তে আস্তে গেলাম, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না আমি কি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি নাকি কোথায় যাচ্ছি। যাই হোক, আমি সিঁড়ি বেয়ে আমি জানি যে আমার তালতলায় আমি থাকি, আমি তো ওখানে আমি গেলাম যে আমি চাবি দিয়ে দরজা খুললাম, দরজা খুলে আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢুকার পরে দরজাটা লাগাই দেখলাম না সবাই ঘুমাই আছে, না আমি মনে হয় কি ব্যাপার, হাউ কিভাবে এখানে কি কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমি রুমে গেলাম, রুমে যাই ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি বাতি জ্বালিয়ে ঘুমাইলাম, লাইট জ্বালিয়ে ঘুমাইলাম আর কি। হ্যাঁ, তো লাইটটা জ্বালাম যে একটু ভয় করতেছিল, ভয় কাজ করতেছিল, সবাই ঘুমায় আছে, আমি বাইরে কিভাবে, আমি কই আসলাম নাকি গেলাম কি। তো আমি ঘুমিয়ে পড়লাম ওইখানে, লাইটটা জ্বালিয়ে ঘুমালাম আর কি। ঘুমানোর পরে এখন যেটা হলো আর কি, যে ঠিকঠাক আছে সবকিছু, ওকে ফাইন। দেন আমি যাই আমি পরের দিন সকালে আর কি, সকালে হলো যে আমার একটা ফ্রেন্ড ছিল আর কি, জুবাইর আর কি, তাকে আমি বললাম বিষয়টা যে আসলে এরকম আমার একটা সিচুয়েশন হলো। তো কী বলে, জুবাইর বলো যে না এরকম তো কি বলিস তুই, এটা তো হতে পারে না। তা আমি আমার আর কয়েকজন ফ্রেন্ড ছিল, তাদেরকে চঞ্চল ভাই ছিল, তাকে বললাম, সজীব ভাই ছিল, ওনার বিষয়টা আমি শেয়ার করলাম যে সজীব ভাই এরকম কোন বিষয়, তা কি করা যায়। তো সজীব ভাইয়ের একটা মানে সজীব ভাই এবং চঞ্চল ভাইয়ের পরিচিত একজন হুজুর ছিল আর কি। তো হুজুরের কাছে বলল যে ঠিক আছে, তোমার যেহেতু এরকম ফিল হয়েছে তোমার কাছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের চীনা পরিচিত যে হুজুর আছে তার কাছে যাও, যে আর কি বিষয়টা বলো, দেখো কি হয়, তিনি কি সলিউশনটা দেন আর কি। তা আমি তার কাছে যাই, হুজুরের কাছে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তিনি আমাকে বললেন যে, এইভাবে বললেন যে আসলে তোমার সাথে যেটা হয়েছে, তুমি যেদিন রাত্রে আর কি ব্যাক করছিলে মোহাম্মদপুর থেকে, তখন আর কি তোমার সাথে একটা খারাপ কিছু তোমার সাথে আসছিল আর কি, খারাপ একটা কিছু, একটা বাতাসের মতো খারাপ একটা কিছু আসছে তোমার কাছে, যেটা তোমাকে আর কি মানে পয়জেস করতে যাচ্ছে আর কি, মানে তোমার দিকে নিয়ে যেতে চাচ্ছে আর কি, এমন একটা কিছু,
কোথাও নিয়ে যেতে চাচ্ছে।
হ্যাঁ, আমাকে কোথাও নিয়ে যেতে যাচ্ছে। আর তা আমি বললাম যে আচ্ছা আচ্ছা, এরকম যদি হয় তাহলে এখান থেকে কিভাবে বাঁচা যায়, মানে এটা কি আমাকে ক্ষতি টতি করতে হবে? হ্যাঁ, বললো হ্যাঁ, তুমি যদি রাতে রাতে বেটের হও তাহলে তোমার ক্ষতি হতে পারে, কারণ তোমাকে যেহেতু সে তার একটা তোমার উপর একটা ইয়ে হয়েছে আর কি, প্রভাব হয়েছে।
ঠিক আছে, এখন কি অবস্থা তাহলে আপনার?
এখন হচ্ছে যে তিনি আমাকে একটা তাবিজ দিল আর কি, তিনি তাবিজ দিয়ে বললো যে আচ্ছা তুমি এই তাবিজটা তোমার বাম হাতে রাখো, বাঁধো আর কি, তো আই হোপ তুমি ভালো থাকবে।
আপনার কি মনে হয় যে আপনার কাছে ব্ল্যাক ম্যাজিক করেছে বা এরকম কোনো কিছু?
আমার হতে পারে, আমার মনে হয় হতে পারে, কিন্তু আমি শিওর না, হতেও পারে।
এবং আপনি আপনি যে ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে সবকিছু দেখছিলেন এবং ঘুম থেকে চোখ খুলে তারপর আপনি দেখলেন যে আপনি সিঁড়ির উপরে দাঁড়িয়ে, মানে
সিঁড়ির উপরে মানে ইয়ে আছে আর কি, বসে আছে।
খুবই অদ্ভুত ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আমি আই হোপ যে আপনারা শুনলেন, যারা তাদেরও অনেক কিছু বলার থাকবে সেটা অবশ্যই আপনারা বলবেন। আমরা জাস্ট আমি তো জাস্ট শুনি কিন্তু কোনো মতামত দিতে পারি না। থ্যাংক ইউ, এবং যদি সময় থাকে তাহলে আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা ছোট্ট বিরতিতে যাব কারণ আমাদের লম্বা স্টোরি আছে, এরপরে আলিফ আসবে এবং আমি বলেছিলাম যে আরেকজন আপু আছেন আমাদের সঙ্গে যিনি ঘটনা শেয়ার করবেন কিছু করার মধ্যে, অবশ্যই তারটা আমরা প্লে করবো তার ঘটনাটা। বাট রেকর্ডটা করেছে আলিফ এবং ওনার আজকে আসার কথা ছিল, কেন আসেননি সেটাও তিনি বলবেন। জাস্ট ব্রেকের পরে আমরা ঘুরে এসে এই সমস্ত বিষয়ে কথা বলবো। স্টে টিউন ফর ইওর ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও 48.0 FM. অ্যান্ড আমি রাস্তার আছি সাথে, আমার সাথে এই মুহূর্তে আছেন ডক্টর আলিফ। অ্যান্ড আমরা এইবার সেই ঘটনাটা যাব। আলিফ, কার ঘটনা আপনি শোনাবেন? আপনার সঙ্গে আরও একজন আসার কথা ছিল, উনি আজকে আসেননি। আমি বলছিলাম যে আজকে আমাদের গেস্ট মাত্র দুইজন, বাকিরা আসতে পারেনি। আচ্ছা, আপনার আপনার নামটা মানে ওনার নামটা তো আমরা বলতে পারবো না, বাট কি হয়েছিল একটু বলবেন আমাকে?
আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, আমি আসলে কিভাবে আসলে শেয়ার করব জিনিসটা, এটা আমি যখন আপুকে পাই আর কি আমার চেম্বারে, তো আপু হঠাৎ করে তাকে অনেকেই চেনে আর কি। রাসেল ভাই আসলে মানুষটা কেউ না, আমি আপনাকে একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, তাহলে যেহেতু আমি আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারছি না, তাহলে মানুষটা রাসেল ভাই
কেউ না। সেটাই হ্যাঁ।
তো আসলে আপু আসার কথা ছিল আজকে আমার সাথে, আমি তাকে এক মাস আগেই জানিয়েছিলাম, কিন্তু আপুর রিসেন্ট কিছু ইনসিডেন্টের কারণে উনি আজকে আসতে পারেন নাই।
রাইট।
কিন্তু রাসেল ভাই, মাঝে মাঝে অনেক কথা, অনেক ঘটনা শেয়ার করি এখানে এসে, শেয়ার করি কারোর কাছ থেকে, কালেক্ট করি, কিছু ভালো লাগে কিছু খারাপ লাগে, কিন্তু আপুর ঘটনাটা আসলে আর শেয়ার করার মতো শক্তি নাই। কিন্তু রাসেল ভাই রেকর্ড নিয়ে আসছি, আপনি আপনাকে দিলাম রেকর্ডিংটা।
আচ্ছা, কেন উনি আসতে পারলেন না? বা
রাসেল ভাই সেই জন্য উনি একটা মেসেজ পাঠিয়েছে, আমি একটু পড়ি রাসেল ভাইয়ের মেসেজটা। এখানে লেখা আছে, আসসালামু আলাইকুম আলিফ ভাই, রাসেল ভাই, আমার স্টোরিটা শেয়ার করার আগে বা পরে কাইন্ডলি এই টেক্সটটা লিসেনারদের একটু শেয়ার করবেন। ভাই, আই এম এক্সট্রিমলি সরি ফর নট বিং এবল টু বি অ্যাটেন্ড দ্য স্টুডিও টুনাইট, থ্যাংক ইউ ফর শেয়ারিং ওয়ান অফ মাই মেনি স্টোরিজ। এটা রাসেল ভাই তার স্টোরির কিছু অংশ,
একটা অংশ, কোন একটা স্টোরি আর কি,
যা কারণে এসএমএসটা লিখছি যে যখন থেকে ভূত এফএম শুনছি, আই এম ফিলিং ওয়ান অফ মেনি অ্যারাউন্ড মাই রুম, আর আলিফ ভাইয়া, আই এম হিয়ারিং মাই নেম বিং কল্ড।
কেউ একজন, উনি অনেককে ফিল করেন তার ঘরের মধ্যে, এবং কেউ একজন রাইট নাও তো না, কেউ একজন নাম ধরে
রাসেল ভাই এখন তাকে ডাকছে
ডাকছে,
আর আমার হঠাৎ চেস্ট পেইন বেড়ে নোজ ব্লিড করা শুরু হলো, এটা একটা প্রবলেমের মধ্যে একটা।
এবং আজকেও নিশ্চয়ই ওইরকম একটা কোনো কারণের জন্য উনি এখানে
আসতে পারেননি
এবং ওনার আসার ইচ্ছা ছিল,
আসার ইচ্ছা ছিল রাসেল ভাই, এবং 100%
এবং থ্যাংক ইউ আলিফ, লাস্ট মোমেন্টে আপনি রেকর্ডটা করেছেন এবং রেকর্ডে ঠিক ওরকম প্রস্তুতি কোনো কিছু ছিল না, বাট আপনারা শুনলে বুঝবেন, বাকিটা আলিফ ঘটনায় বলে দিবে। তো ফার্স্ট পার্টটা একটু আলিফের, আলিফ আপনার কাছ থেকে শুনি, তারপরে আমরা।
জি রাসেল ভাই, আমি যখন আপুকে ডেকে আমার ওনার কাছে ঘটনা শুনলাম, তখন আপু আমার ক্লিনিকে এসে মোটামুটি অনেক কিছু বলেছে রাসেল ভাই, আমি আসলে কিছু রিকল করতে পারি নাই, এত কিছু জয়েন। তো আমি আপুকে বললাম, আপু আপনি আমার সাথে রেডিও ফুটেজ যাবেন, আমি ইনশাল্লাহ আগামী মাসের 3 February রেডিও ফুটেজ যাচ্ছি, এটা গত মাসের
কথা, অনেকদিন আগে,
এবং আমি আপনার সাথে সাথে রাসেল ভাই এসএমএস করে জানিয়েছিলাম। তো আপু বললেন ঠিক আছে ভাই, আমি ইনশাল্লাহ 3 February কোনো প্রোগ্রাম রাখবো না। তো উনি তো নর্মালি বিজি থাকে রাসেল ভাই, তো এই বিজনেসের ফাঁকে এই মধ্যে একটা ঘটনা ঘটে যায় তার সাথে, যেদিন তিনি আমার কাছে ঘটনা শেয়ার করে, তার জীবনের সব ঘটনা মোটামুটি 50% বেশি শেয়ার করে, তার পরের দিনই রাসেল ভাই তার বাসাতে হঠাৎ করে তার মার সাথে একটু কথা কাটাকাটি শুরু হয়, নর্মাল থেকে একটু বেশি, একটু নর্মাল ভাবে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি তো রাসেল ভাই রস নট ন্যাচারালি অনেকেরই হয়, ওনারও হয়েছে আগে, কিন্তু হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যাবো প্ল্যানটা তার একদম হঠাৎ। সে বাসার ড্রেস পরে ব্যাগ টেক গুছিয়ে বাইরে চলে যাচ্ছে, এরকম অবস্থা। তো তার মা জিজ্ঞেস করে, তুই কোথায় যাচ্ছিস, ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘরের ড্রেস পরে কই যাচ্ছিস? তখন তার মাথায় আসে আসলে আমি কোথায় যাচ্ছি। তো সে আর কিছু না জিজ্ঞেস করে বাসার ছাদের উপরে, বাসার ছাদে সে নর্মালি রাসেল ভাই যান না, ওইটা জোহরের ওয়াক্ত, খুব যে হন্টেড টাইম বা কিছু রাত, অনেক গভীর রাত
মনে করেন, বাট অত ভয়ঙ্কর
না। এবং তার চুল এত বড় কোমর ছাড়িয়ে যায়, তো যার কারণে সে এতটা মুভ করেন না। তো এইগুলি সামনে আপনারা স্টোরিতে শুনবেন। তো আমি যতটুকু জানি, ওনার যতটুকু উনি আমাকে আজকে বলেছেন, যে যখন উনি ওই উপরে বসে সিঁড়ির কামরাতে, মানে ছাদে যাওয়া ওই সিঁড়ির গেটটা লাগানো, তো সিঁড়ির কামরাতে ওই বিল্ডিং এ আমার একটা ঘটনা আছে কি রাসেল ভাই, দুই তিনটা অ্যাটেম্পট নেওয়া ঘটনা আছে, যার ফলে বাসার ছাদটা অলওয়েজ বন্ধ থাকে, লোকজন ফিজিক্যালি যেন লোকজন ছাদে উঠতে না পারে পারমিশন ছাড়া, সেজন্য গেটটা বন্ধ থাকে। তো গেটের সামনে দুই তিনটা স্টেপ নিচে সে সিঁড়িতে বসেছিল, এমন সময় রাসেল ভাই গান শুনছিল, দুইটা ইয়ারফোন ইয়ারফোন কানের মধ্যে ছিল, গান শুনছিল আর কিছু ছবি স্লাইড করে দেখছিল। এমন সময় তার ছোট ভাই নিচ থেকে এসে তার হাত ধরে এবং হাত ধরে ঘাড় ধরে নিচে নামিয়ে দেয়, হেঁচকা ধরে টান দেওয়া হয় না, ঠিক ওরকম ভাবে নিচে নামিয়ে দেয়। তো সে বলছে যে আমাকে ছাড়ো ভাই, আমি যাচ্ছি আমি যাচ্ছি। কিন্তু তার এই নর্মাল আচরণও তার ভাই সহ্য করতে পারছিল না, কন্ডিশনটা এরকম যে নর্মাল আচরণটা তো সে তার ভাই সহ্য করতে পারছিল না, যে খুব জোরে টানছিল। তো তার কাছে জিনিসটা অ্যাবনর্মাল নর্মাল এই জিনিসটা চিন্তা করার আগে সে একটা চিৎকার দেয়। তো সর্বপ্রথম পাঁচতলায় ওই বিল্ডিং এর পাঁচতলার যানটি সে এগিয়ে আসে এবং তাকে জোর করে ওই ভাইয়ের থেকে ছাড়িয়ে নেয়। তো হাতের মধ্যে একটা দাগ পায় এবং ঘাড়ের মধ্যে একটা দাগ বসে। তো ঘাটটা তো রাস্তা ধরে ইমিডিয়েটলি দেখা যাচ্ছে না, হাতেরটা দেখা যাচ্ছে। সে কি করলো, একটা টেনশন নিয়ে স্টেশনে চলে গেল, পুলিশ স্টেশনে, ওখানে যে রিপোর্ট লিখবে। তখন তার মাথায় আস্তে আস্তে জিনিসটা আসতে থাকে যে আমি আমার ভাই যে আমাকে হাত ধরলো, এর মধ্যে তিনটা আঙ্গুলের ছাপ, পাঁচটা আঙ্গুলের ছাপ না কেন, যত যত জোরে চাপ দিয়েছে আমি এত ব্যথা পেয়েছি যে তিনটা আঙ্গুলের ছাপ তো হওয়ার কথা না, তাহলে দিস ইজ সামথিং রং, আমি এটা ওইখানে কি বলবো। তো কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যখন ওইখানে একজন মহিলা পুলিশ ছিলেন, তুমি বললেন যে যেহেতু আপনাদের ফ্যামিলির ঘটনা, এটা আপনারা একটু চিন্তা করেন এখানে জিনিসটা শেয়ার করার না থেকে, তো বলছে যে আমি আপনাকে নামাই দেবো। তখন পুলিশের লোকদের বলতেছে যে না আমাকে নামাতে হবে না, তো সে নিজেই রিক্সা দিয়ে বাসায় চলে আসে। এইটা ছিল রাসেল ভাই ঘটনা। এরপর থেকে সে আর কোনো ধরনের যোগাযোগ আমার সাথে করার চেষ্টা করলেও আমি আসলে ফোন রিসিভ করতে পারিনি তার কিছু ব্যস্ততার কারণে। সে এইটাই বলতে চেয়েছিল যে আমি হয়তো আসতে পারবো না, আপনার ঘটনা শেয়ার করার পর থেকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে, এটা রীতি রীতিমতো প্রতিদিন রাসেল ভাই। এরপর রাসেল ভাই রেকর্ডিংটা আছি,
তো আমরা ঘটনায় যাই, বাকিটা আবার আলিফ যদি আবার কোনো কিছু ক্লারিফাই করা লাগে তাহলে সেটা করবেন। এবং তারপর আলিফের আরো একটা ঘটনা রয়েছে, এটা একটা লম্বা স্টোরি, আপনারা শুনেন আগে, উনি যেভাবে বলার সেভাবে বলেছেন এবং উনি ওই সময় পজেস ছিলেন
রাসেল ভাই, ওই পজেস মানে কি তার সাথে সবসময় জিনিসটা থাকে।
তো আপনাদের একটু একটু কষ্ট করে পুরো জিনিসটা একটু বুঝে নিতে হবে, চলুন আমরা শুনি তার ঘটনাটি।
রামাটিয়া থাকতাম, তখন আমার বয়স হচ্ছে 12।
আচ্ছা,
ওই বাসাটা ভালো ছিল নাকি না জানি না, কিন্তু বাসাটার একটু সবাই বলতো যে ওটা হসপিটাল এর আগে, আর আমি যে রুমটা থাকতাম ওটা মর্গ ছিল।
আচ্ছা,
তো ওই কর্নার আমার রুমের অনেক বড়, মানে পুরনো বাসা অনেক বড় থাকে না, তো পিছনেই অনেক বড় একটা বারান্দা আর দারোয়ানদের একটা রুম ছিল, সেই দারোয়ানদের রুমে তিনটা দারোয়ান স্পেস অ্যাড করেছে, এটা আমরা জানতাম না, মানে দুটো দারোয়ান আর একটা দারোয়ানের ওয়াইফ। তো আমার আপুর বিয়ে হয়ে যাওয়ার পরপর আমি তো একাই থাকতাম ওই ঘরে, তো তখনই আমি মানে প্রায় খেয়াল করতাম, মানে মনে হতো যে আমি এই পাশে শুয়ে থাকলে আমার এখানে কেউ ব্রিথ করছে, ওটা তো আপনি বুঝতে পারেন ফ্যানের বাতাস আর ওটার বাতাস, আর আমার চুল তো পুরো হাঁটুর নিচ পর্যন্ত ছিল। ঘরটা হলো গিয়ে 2013। এটা হচ্ছে আমি বসতে চাচ্ছিলাম না, একজন দাদু ডাকি আমরা তাকে, সে একটা আমল করেছিলেন, আমি জানি না আমলটার নাম কি, এটা বোধহয় আপনার মাটির ভিতরে জায়গা করে সে ওখানে ছিলেন, আর ওখানে কোনো একটা আমল করেছিলেন, অ্যান্ড হি গট সাম পাওয়ার্স, মানে যেটা সে বলে। তো ওখানে আমি তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে, আমার ফ্রেন্ডের বাসা, তো হঠাৎ করে আমার ফ্রেন্ডের ছোট বোন একটা ফোন করে বলছে যে একটু আসো লাঞ্চ করে যাও। তো আমি বললাম যে আচ্ছা হ্যাঁ, আমার ঠিক আছে 5:30 পরে ক্লাস, তো 3 ঘন্টা ক্যান্টিনে বসে কি করবো। তো বললাম আচ্ছা ঠিক আছে, 5 মিনিট লাগে যেতে, গেলাম তো গিয়ে দেখি দাদু, তো সালাম করলাম, খেতে বসছে, ঠিক আছে খেলাম, হালকা একটা শুকনা করে একটা ছেলে দেখলাম। তো আমাকে বলে, প্রথমে জিজ্ঞেস করেছে যে জন্ম তারিখ কবে, বললাম তো বলো তুলা আসে বসে কি তো বলে হাতটা রাখো, আমি হাতটা রাখলাম এভাবে। সে কি বললো আমি জানি না আলিফ ভাই, আমি মানে আমি কসম কাটবো না কিন্তু মানে আপনি যদি বিশ্বাস করেন আমাকে, আমি জানি না আমার পুরো মনে হলো কি আমাকে একটা কোনো একটা ফোর্স এরকম টেনে তার কাছে নিয়ে গেল। তো ওটাতেই আমার একটু মানে কেমন জানি লেগেছে। তো আমি যেহেতু আমি জানি যে আমার ফ্যামিলিতে অলরেডি কিছু এরকম স্টোরিজ আমি শুনেছি, আমার কাজিনকে নিয়ে যাওয়া বা আমার বাবা বা আমার দাদির সাথে থাকা কিছু কিছু স্টোরিজ আমাদের জানা আছে, তো ওগুলো জেনে আমি খুব একটা ইন্টারেস্ট দেখালাম না। আমি তাড়াতাড়ি করে চলে গিয়ে আমি চুলটুল বেঁধে পুরোপুরি কাভার করে ফেললাম, মানে আমার চুলটা যেহেতু বড় আর আমি তাড়াতাড়ি মুখটু কাভার করে ফেললাম। আমি তখন বললাম নামটা উচ্চারণ না নাই করি, আমি তখন ওকে বললাম যে এখন আমি যেটাই করছো আমি বসবো না, কারণ রাশি বা কিছু এটা আমি জানি না কিন্তু আমার ফ্যামিলিতে আছে আমি জানি, কারণ আমার দাদির সাথে ছিলেন ভালো, যেটার জন্য আমার বাবা অনেকগুলো জায়গায় যেখানে আমার বাবার কিন্তু ডেথ সার্টিফিকেট সাইন হয়ে গিয়েছিল 1994 একটা অ্যাক্সিডেন্টে, আমি জায়গা উল্লেখ করছি না কিন্তু একটা হসপিটালে তার ডেথ মানে লিখে দিয়েছে যে হি ইজ ডেথ। পরে ওখানে যখন ইয়ে করা হলো তখন দেখা গেল যে না ব্যাপারটা তা না, হি ওয়াজ মানে হি হ্যাড ম্যাসিভ ইন্টারনাল ব্লিডিং অ্যান্ড ওই ইন্টারনাল ব্লিডিং এ তারপর তাকে স্পেশাল যেই সেই সার্ভিসগুলো সে পান সেভাবে করে তাকে ঢাকায় নিয়ে আসা হলো। তারপরে তার কিন্তু মাথায় তিনটা বুলেটের আঘাত আছে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারে, তো সেই হিসেবে অবশ্যই আমার দাদির দোয়া তো আছেই আর কিছু না কিছু, কারণ বাবার এখানে আমরা একটা খামচি পেয়েছিলাম তিনটা আঙ্গুলে। তো বাবাকে যখন জিজ্ঞেস করা হলো এখানে আর এখানে, আপনাকে আমি যদি বাঁচাতে যাই তখন আপনাকে ধরতে গেলে যেমন হবে টানটা ঠিক ওরকম টান আর এখান থেকে হাতটা ধরতে গেলে যেমন হবে সেরকম টান। তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওয়াশরুমে মোংলাতে, ওয়াশরুম একটা কারেন্ট ছিল না। তো বাবার কথা ছিল যে 94 তখন আই ওয়াজ 3 ইয়ার্স ওল্ড, আই ওয়াজ টু ইয়াং টু আন্ডারস্ট্যান্ড। তো বাবা বলেছিল যে পরে যখন আমরা এখন যখন বাবাকে জিজ্ঞেস করি মাঝে মাঝে বাবা বলে যে না ওটা টায়ার এটা বা ওখানে ওয়াশরুমের কোনো একটা কিছু অ্যাপ্লায়েন্সে। পরে আমি চিন্তা করে দেখলাম যে না তাহলে তো অন্যভাবে কাটবে, আপনাকে বাঁচাতে গেলে আমি যদি মানে স্ক্র্যাচটা যেভাবে হবে ওরকম তো হবে না, একটা খামচি আপনাকে যদি আমি ধরতে যাই আমার নখ যদি বড় থাকে একটা স্ক্র্যাচ করবে না ঠিক ওরকম স্ক্র্যাচ, আপনাকে আমি বাঁচাতে গেলে যেমন হবে
কিন্তু পাতাটা পারে না, সে পড়ে গেছে,
কিন্তু সে পড়ে গেছে অলরেডি, তার অলরেডি তারই হয়েছিল আর তা অলরেডি ডেথ সার্টিফিকেটও সাইন হয়ে গেছিল। কিন্তু পরে যখন ওখানে হ্যাঁ অনেক ইয়ে করা হলো পরে দেখা গেল যে না পালস আছে, যে ডক্টরটা ছিল হি ওয়াজ রং, তারপর তাকে স্পেশাল পারমিশনে ঢাকায় আনা হলো সিএমএইচে নিয়ে যাওয়া হলো। তো ওখান থেকে তো আমরা হালকা পাতলা আমরা সবাই জানি যে আমাদের যেরকম বাসায় অনেক উল্টাপাল্টা জিনিস হয়, মা হয়তো চাবি এখানে রেখে গেছে কন্টিনিউয়াসলি খুঁজছি, হ্যাঁ খুঁজতে থাকি রুমে খুঁজতে থাকি পাচ্ছি না পাচ্ছি না, যেখানে খুঁজেছি 10 বার সেখানেই আছে চাবিটা। তো আবার আমি আর মা আবার যোগ করি যে দেখো বাবার জিন দুষ্টামি করে, মানে দুষ্টামি করেই বলি যে দেখো বাবার জিনটা দুষ্টামি করলো। তো যেটা বলছিলাম যে আমার উপরে যেটা আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি এটা একটু বেশি ফিল করা শুরু করি আস্তে আস্তে, কিন্তু ওটা ভালো ছিল না কারণ ওটা আমাকে হার্ম করে।
এখনো তো আছে কি?
আই থিংক সো জি। এই যে আমি বের হই আমার আমার কোনো সময় ভাইয়া আমার বিফোর ক্লাস 7 আল্লাহর রহমতে আমার মানে কেউ বলতো আমাকে কম্পিউটার রাখতো সবাই, আমাকে আমার সবার জন্মদিন থেকে শুরু করে যে কোনো কিছু আমার একবার শুনলে আমার মনে থাকতো। তো আমার যেটা হলো ক্লাস 7 আমি নাম নিব না, আমাদেরই খুব কাছের একজন হঠাৎ করে আমাকে বললো যে ও তো আমাকে কম্পিউটার ডাকতো আমার একজন গুরু আমাকে বলতো কম্পিউটার। আসলে আমি চাইছিলাম আমার স্কুলেও আমি একবার হলে আমার হয়ে যেত, আমি যে এক্সট্রা কারিকুলারে ছিলাম স্কুলের সবগুলো টিমে ছিলাম, আমি এক্সট্রা যা যা করছি কালচারাল লাইনে তাতেও সব কিছুতেই ছিলাম, আমি একবার দেখলে আমার ওটা মানে পুরো একদম মানে যেটাকে আমার ফটোকপি বলে জেরক্স হয়ে যেত, মানে আমি আমারটাও পারতাম বড়দেরটাও পারতাম ছোটদেরটাও পারতাম। তো ওটা আমার ক্লাস সেভেন এ হঠাৎ করে জ্বর জ্বর জ্বর, প্রথমে প্যারাটাইফয়েড, তারপর টাইফয়েড, তারপর নোজ ব্লিড। কি হলো কেউ ডিটেক্ট করতে পারছে না, কন্টিনিউয়াস ব্লিডিং আর ব্যাক স্ট্রোক আমার মুখ থেকে আসতো গড় গড় করে। তো আমি যে স্কুলে পড়ি, ইটস ওয়ান অফ দ্য টপ স্কুলস বাংলাদেশে, মানে তিনটা বা পাঁচটা স্কুলের স্কুলে, যখন মা গিয়ে বললো যে ও বোধ হয়, মানে আমি কয়েকটা 11টা সাবজেক্ট নিয়েছিলাম ওগুলো বলতে, তো মা বললো যে ও বোধ হয় 11টা কি, ও বোধ হয় 6টা তো মিনিমাম ছিল, আমাদের এক সিটিং এ দিতে হবে। মা বললো যে ও পারবে না, কিন্তু আমার স্কুলের টিচার বললেন যে না, ও যদি একটা সাবজেক্টও দেয় ও আমাদের স্কুল থেকেই দিবে। মানে ওটা আমার ছিল সবসময়, আমি জানি না কেন, হয়তো উই ওয়েল একটা ইয়ে, হয়তো টিচারদের কোনো একটা আদর বা একটা ইয়ে ছোটবেলার থেকেই করেছে। The only student যে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত স্ট্রেইট প্রিফেকশিপ পেয়েছি আমার স্কুলে, তো ওগুলো নিয়ে আমি খুব মানে বিচার করতে ভালো লাগতো। আমার মা দেখাতো না, আমার মা দেখাতো না, আমি কিন্তু আমার এই যে এই সার্কেলে আমি সব থেকে ছোট সবার মধ্যে সিনিয়র গ্রুপে নামতাম, তো এটা নিয়েও অনেক একটা ইয়ে হতো, এখনো হয়। তো মা তো এখন জানি না যে আমি এই লাইনে থাকি, আমার মা চান এখন আমি পড়াশোনা করি বা কিছু করি। আর যেটা ঘুরে ফিরে আসে যে আমার প্রথম আমি ফিল করি হচ্ছে লালমাটিয়ার বাসে, যখন 12 বছর আমার বোনের বিয়ে হয়ে যায়, তারপর পরেই প্রেজেন্স ফিল করতাম, স্ট্রং একটা প্রেজেন্স। আমাদের স্টাডি রুম ছিল একটা, ওই স্টাডি রুমটাই হচ্ছে ওই যে দারোয়ানদের রুমটা ওইদিকে, ওইখানে ওখানটায় মা নামাজ করতেন বা আমরা মানে তখন তো শিখছি, মানে অতটা প্রপার পারি না, ভুল হতো দেখে মা বলতো যে পড়ো আমি দেখি। তো ওই রুমটাতে কোনো না কোনো একটা ঝামেলা ছিল, যে রুমটা স্টাডি রুম ছিল যেটা দারোয়ানদের রুমটা, ওই কর্নারটা একটু খারাপ ছিল লালমাটিয়ার বাসায়। ওই বাসাটার থেকে শুরু, তারপর যেটা হচ্ছে গুলশানের কথা যেটা বলছি, যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে আমি সাইকোলজিতেই পড়ছিলাম, আর যেহেতু এগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি হয়েছি, কারণ তখন যে অ্যারাইভালস বলে একটা ইয়ে বের হয়েছিল, তা আমার একটু পড়ার আর রিসার্চ করার অভ্যাস একটু বেশি, তো আমি একটু পড়তে পড়তে যখন দেখি কোয়েশ্চেন চলে আসে তখন আমি আবার একটু ব্যাক অফ করি, মানে রিলিজিয়ন নিয়ে যেটা সত্যি কথা বলতে তখন আমি রিলিজিয়নকে আমি কোয়েশ্চেন করি না, বাট আমি অন্য রিলিজিয়নের ব্যাপারে জানি টু গেইন নলেজ, বাট নট ফর আদার রিজন। তো আমি হালকা পাতলা অ্যাবাউট কুফরি, অ্যাবাউট ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড হাউ টু হার্ম আদার্স অ্যান্ড হাউ টু নট হার্ম আদার্স, এগুলোর ব্যাপারে যখন রিসার্চ করা স্টার্ট করলাম তখন দেখলাম একটা পর্যায়ে গিয়ে অনেক কিছু আমার সাথে মেলে। তো মা যখন ডক্টরদের কাছে কোনো হেল্প পেলেন না তখন, কারণ আমার কটারাইজেশন আমার অলওয়েজ আগে করতে হয়েছে, কারণ আমি যখন মক এক্সাম দিই আমার এক হাত দিয়ে আমি টিস্যু দিয়ে নাক মুছি আর এক হাত দিয়ে দেখি, তো এটা আমি না হলে ঠিক আছে, আমার আশেপাশে আমার ফ্রেন্ডদের তো খারাপ লাগছে বা আমার মানে যারা আমার ব্যাচমেটস ভালো দেখছে যে আমার কন্টিনিউয়াসলি নাক থেকে ব্লাড আসতেছে আর আমি মুছতেছি আর লিখতেছি। তো সেই বছরই আনফর্চুনেটলি আমার নানু মারা যান, আমার প্রথম ফ্যামিলিতে ডেথ। তো নানু তখন আমার মামা তো বোনটাও খুব অসুস্থ, তো তখন শুধু আমার লাস্ট কথাই ছিল, আমি কোচিং করে নানু বাসায় যাই, তো শুধু হাত দিয়ে বলছিল যে এত অসুখ। আর আমার নানু অনেক রিলিজিয়াস ছিলেন, অনেক সামাজি ছিলেন, সে কেন জানি আমার এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা সাপোর্ট করতো, আমি জানি না, মানে সে মানে নর্মালি দেখা যায় যে মুরব্বীরা কিন্তু করেন না, বা তারা হয়তো একটা টাইমে যেহেতু আমি কিন্তু লেফটি, আমাকে সে জোর করে রাইট হ্যান্ডে এনেছে, কিন্তু আমার এটা সে খুব সাপোর্ট করতো। ঈদ হলেই বা কোনো একটা ইয়ে করে জিজ্ঞেস করতো কোন চ্যানেলে দেখাবে, ওগুলো সে লিখে রাখতো, সে এই টাইমলি টাইমলি সে দেখতো। তো মকে মক মেতে এক্সাম, তো মার্চে নানু চলে গেল, তো ওইটা আমার ফ্যামিলিতে ফার্স্ট মানে আমার ফার্স্ট দেখা চলে যাওয়ার কারণ। তো তার লাস্ট কথা আমাকে ছিল যে শুধু আমি আমার এখানে মনে আছে ইকোনমিক্স কোচিং করে গিয়েছিলাম, শুধু মাথার থেকে হাত দিয়ে আমার পিঠ পর্যন্ত আমার যেখানে স্পাইনাল কর্ড ইঞ্জুরি ওখানে, তখনও আমি কিন্তু ইঞ্জুরিটা বুঝি নেই, শুধু হাত দিয়ে শুধু বললো এত অসুখ, এটা তার লাস্ট ওয়ার্ড ছিল আমার। তারপর আর আমি তার চোখ খোলা দেখি নেই। ওইটা থেকে তো যেটা হচ্ছে ভর, যেটা বলছিলাম ভর হচ্ছে ওই বাসা আসলে তখন আমার বের হয়ে যাওয়া উচিত ছিল, আমি আসলে বের হয়ে যেতে পারিনি, কারণ আমাকে যাকে দাদু ডাকতাম সে আমাকে বললো যে না একটু থাক। বসলাম তো ছেলেটাকে দেখলাম, ছেলেটা খুবই মানে শুকনা, মানে কি শুধু হাড্ডি, ওর গায়ে মাংস মানে কিছু দেখছি না ছেলেটাকে। ছেলেটা আমার সামনে বসে যে খাবারটা খেলো ভাইয়া, মানে তিন চার প্লেট ভাত খেলো, সে মাংস খেলো, মাছ খেলো, মানে যা যা তরকারি ছিল সে খেলো, কিন্তু তার বডি দেখলে আপনি বুঝবেন না যে সে এতটা অ্যাবজর্ব করতে পারে। আমি ওটাই আমার একটু কেমন যাই লাগলো
দাদুর বাসায়।
জি, তারপরে তো রুমে ঠিক আছে, তো পরে আমি দাদুদিকে ছোট বেঁধে গিয়ে হঠাৎ করে আমাকে বললো না রুমে আসো, তা আমি কেন জানি জানি না, হয়তো মানে একটু কিউরিয়াসিটি বলতে পারেন, যাতে দেখি না মানে আসলে কি মানে কিরকম, মানে এত যে বলছে আল্লাহ মাফ করো, আমি অন্যভাবে বলছি না, কিন্তু ছেলেটাকে দেখেও আমার কেমন জানি লেগেছে, মানে ভালো একটা বাই পাইনি। আমি কি বসলাম হঠাৎ করে, আমি সত্যি ভাইয়া আমি জানি না, কিন্তু আমার মনে হলো যে আমার পুরো পিঠের উপরে হঠাৎ করে মানে ছেলেটার উপরে কিন্তু এনেছে, ও কিন্তু পুরো ডিফারেন্ট একটা গলায় চার পাঁচটা গলায় আমার সামনে কথা বলছে। এখন অনেকে বলে যে ভয়েস চেঞ্জ করা যায়, অবশ্যই করা যায় আমি মানছি, কিন্তু একসাথে তিন চার ভয়েস কেমনে কথা বলছে, আমি তো দেখছি যে একসাথে তিনটা ভয়েস
কথা বলছে,
আর দাদু তো ঠিক আমার পাশে বসানো, তার মুখ করলেও তো আমি দেখবো। আমি না এত ভয় পেয়ে গেছিলাম, মানে মানে ভয় না, মানে আমি যে মিলানোর চেষ্টা করছিলাম যে মানে ইজ ইট আ ফ্লুক, মানে আমাদেরকে হয় না, অনেকে অনেকে করে তো, একটু আছে অনেক আছে সপ্ত সত্যি তা না, আমি আসলে মিলাতে পারছিলাম না। আর ছেলেটাও দেখছি যে যে মানে এক এক সময় মানে উর্দু থেকে আরবিক চলে যাচ্ছে, আরবিক থেকে টার্কিশ চলে যাচ্ছে, টার্কিশ থেকে ল্যাটিন চলে যাচ্ছে, ল্যাটিন থেকে আমি মানে শুধু তখন আমি আসলে সত্যি কথা বলতে ভয় পেয়েছি, আমি বিসমিল্লাহ রহমান রহিমটাও বলতে পারিনি, তার আগেই মনে হলো যে আমার পুরো পিঠে তিন চার বস্তা মানে ইট বা কিছু যদি আপনি দিয়ে দেন যেই ভাতটা আমার হবে ঠিক সেরকম একটা কিছু বুকের চাপ দিয়ে আমাকে পুরো মাটির সাথে পুরো আমার বুকটা লেগে গেল। আমি বিসমিল্লাহ বলতে পারিনি, মানে বিসমিল্লাহ বলতে আমি মানে মুখে আনতে পারিনি, পুরো চলে আসলো, তারপর আর আমার কোনো কিছু আমার মনে নেই। কিন্তু পরে যখন আমি সেন্সে আসলাম অনেকক্ষণ পরে, তখন দেখি সন্ধ্যা হয়ে গেছে, ক্লাস তো মিস গেল গেলই, উঠে তো আমি দেখি প্রচণ্ড শরীর খারাপ, জ্বর উঠে গেছে 103 না কত ইয়ে, এপাশ থেকে স্যালাইন লাগানো, কি হয়েছে জিজ্ঞেস করলাম, ই করলাম, বলে আমি বলে অনেক কথা বলেছি, এখন যতটুকু শোনা যেহেতু আমার মনে
নেই
2013 সেপ্টেম্বরের লাস্টের দিকে আমাকে বললো যে আমি অনেক কিছু বলেছি যেগুলো মিলেছে, আর আমাকে কেউ বিয়ে করতে চায়, সে নামটা বলেছে, আর সে আমাকে বিয়ে করতে দিবে না, আর সে আমার নাচটা পছন্দ করে না, কিন্তু সে আমাকে ফিজিক্যালি কোনো সময় হার্ম করবে না, কিন্তু বরং এটা বলেছে যে যে আমাকে যারা আমাকে হার্ম করছে ওখান থেকে সে আমাকে সেভ করার চেষ্টা করে যতটুকু সম্ভব, আর নামটাও বলেছে, নামটা আমি জানি। ওটা হচ্ছে রামাটিয়া বাসায় একজন এসেছিলেন, একজন যারা বলেন যে তারা হেল্প করতে পারবে, কারণ যেটা হয় যে বাবা মানে বাবা তো থাকতেন না, মা যখন ডক্টরদের কাছ থেকে কোনো মেডিসিন কাজ করছে না, কোনো অপারেশন কাজ করছে না, মানে মেডিকেল কোনো হেল্প পেয়ে আমার কোনো কিছুই হচ্ছে না, তখন স্বাভাবিক আমরা অল্টারনেট কোনো কিছু একটা খুঁজি, তো তখন এক একজন এক একটা বললো যে আছে দেখান, তো একজন আসলো আমার সামনে, আমার সামনেই একজন, সে আমার দিকে তাকানো নেই, সে নিচে তাকিয়ে আমাকে আম্মা বলেই বোধহয় অ্যাড্রেস করেছিলেন, আর একটা টিনের একটা ইয়ের মধ্যে মাটি আর কি জানি, জাস্ট আমাকে একটা ভেজিটেবল একটা হ্যাঁ লাউ তো হ্যাঁ ওটা সে কি কি কিছু করছিলেন আমি শুনতে পাচ্ছিলাম না, আমাকে শুধু বললো আপনি মাটিটা পরিষ্কার করে আপনি রাখবেন, তো আমি উজু করে বসেই করে আমার পাটা মাপা হলো, আমার পাটা একটা বড় ছোট, তো ওটা অনেকে বলে যে এটা বলে অনেকেরই আছে, তো ওটা আমি জানি না, কিন্তু আমারটা বেশ বড় ছোট, তো ওটা সে ফার্স্টে মাপলেন, তারপরে ওটা আমাকে বললো যে আমি পড়তে থাকবো, আপনি শুধু আমি যখন বলবো তখন আপনি শুধু মাটিগুলো পরিষ্কার করে আপনি নিজ হাতে পরিষ্কার করে রাখবেন, আর সপ্তাহে একবার করে পানি দিবেন আপনি নিজের হাতে। ঠিক আছে, তখন চাইছে লেটস গো উইথ দ্য ফ্লো, মানে কি আর করবো এখন, কারণ আমি তখন এত অসুস্থ যে আমার তখন মানে পড়াশোনা আর ইয়ে ছাড়া আর অন্য কোনো কিছু নাই। তো আমার ঠিক বিছানার পাশেই জিনিস রাখা ছিল, আর ছয় মাস পরে যখন ওটাকে খোলা হলো, 13টা জিনিস যেগুলো কুফরিতে ইউজ করা হয়, যেটার মধ্যে আপনার হাড্ডি, পেঁচানো হাড্ডি, যেই স্পিসিসটা এখনো আপনার ইয়ে করে না, মানে ইটস অলরেডি এক্সটেন্ট, সে এরকম একটা হাড্ডি পাওয়া গেল, এরকম মাথা, চুলের একটা লক পাওয়া গেল, নখ পাওয়া গেল, এরকম 13টা জিনিস পাওয়া গেল আমার ওটার মধ্যে। কিন্তু ওটা আমার ঘরেই কিন্তু থাকতো, আমার ঘরে নর্মালি আমি ছাড়া কেউ ঢুকতো। এখন আমাকে বলেছিল যে যদি কোনো পাখি বা কিছু আসতে চায় না আটকাতে, কিন্তু আমি পাখিও ঢুকতে দেখিনি কিছু ঢুকতে দেখিনি। তো পরে যখন শুধু আমাকে একটা আমাকে আমার মাকে বলেছে জিজ্ঞেস করবেন না কে করেছে, একটা কথা বলি যে আপনজন করেছে কিন্তু জিজ্ঞেস করবেন না কে করেছে। আর আমি তখন আমাকে রুম থেকে বের হয়ে যেতে বললো, তো আমি বের হয়ে গেলাম, মা ছিলেন রুমে, এখন আমি জানি না মাকে সে কে করেছে। তো ওটা হচ্ছে প্রথম আমার একটা জানা যে আমার উপরে কিছু আছে, মানে আমার আমি কোনোভাবে এফেক্টেড। এখন আমি যেটা মনে করি যে আমার বাবাকে যারা হার্ম করতে চেয়েছিল, ওটা অনেকে বলে যে যারা উইকলিং থাকে থাকে, ধরেন এক্স ওয়াইজার, তার তিন বাচ্চা বা তিনটা সন্তান, তিন সন্তানের মধ্যে একজন দুজনের মধ্যে কিন্তু একটু আমরা হলো একটু হয় না যে একটু ইয়েটা বেশি, বা যেগুলো আমাকে আমার বাবা কিন্তু আমার দাদির নাম ধরে ডাকেন, যদিও কোনো মিল নেই, আমার দাদি ছিলেন দুধে আলতা রং আর আমি হচ্ছে কালো মানুষ, কেউ জানি না কেন ডাকেন। তো উইকলিং বলতে গেলে আমি তখন উইক ছিলাম, মেন্টালি বলেন শারীরিকভাবে বলেন। তো অনেকে বলে, আমি জানি না কতটুকু সত্যি কতটুকু না, যে বাবাকে হার্ম করেছে যারা, ওটা ইনডিরেক্ট হয়ে এটাকে হিন্দু যদি আমি রিলিজনটায় যাই, ওরা এটাকে বলে চক্র, হ্যাঁ, যেটা রিনিউ হয়, মানে এর জন্য চক্র বলা হয় যেটা রিনিউ হতে থাকে, বছরে রিনিউ করতে হয়, মানে এটা হচ্ছে আপনার হতেই থাকবে, আপনি এটা থেকে বের হতে পারবেন না, যেটা আমি অ্যাকচুয়ালি এত বছরে আমি বুঝতে পেলাম যে আসলে আমি বের হতে পারছি না। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ে, কিন্তু পরে আমি বুঝতে পেলাম যে না, ওটা তো হয়েছেই, ওটা হচ্ছে একটা খারাপ একটা এন্টিটি, যেহেতু আমরা মানুষও আমরা খারাপ ভালো আছি, অন্য আমি নাম নিলাম না, কিন্তু যেটাকে আমাদের বিলিভ করতে হবে বলাই আছে, ইফ ইউ বিলিভ ইন ইনসান ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য আদার এন্টিটি, ওখানেও ভালো খারাপ আছে, জি, তো ওখানেও ভালো খারাপ আছে, যেহেতু তো খারাপটাই তখন আমার সাথে আমাকে ধরে বসলো।
ভাই, নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন, শুনছেন সব সময় রেডিও 48.0 FM, আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমি দেখতে পারলাম যে আমার সঙ্গে আর আপনারা অনেকেই লিখছেন যে অনেক ভয় লাগছে। সোহান তালুকদার লিখেছেন যে ফার্স্ট টাইম ভূত এফ এম শুনছেন তিনি, থ্যাংক ইউ ভেরি মাচ সোহান, এবং আশা করছি আমাদের রেগুলার আপনাকে পেয়ে যাবো। মেহেদি হাসান জামাই নবগঞ্জের স্টোরিটা দারুণ ছিল। আমাদেরকে তনিমেশ লিখেছেন যে নাইস স্টোরি, আমাদেরকে অনুতমি লিখেছেন আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে আচ্ছা আমাদের সাথে অন্তমি আছেন, এবং তিনি বলছেন রাজশাহীতে কবে আসবেন, আমরা তো রাজশাহীতে লাস্ট ইয়ারে গিয়েছিলাম, এই ইয়ারে যাওয়া হবে কি না আই এম নট শিওর, বাট আমি তো আশা করি যে কোনো সময় যাওয়া, সবসময় যাওয়ার ইচ্ছা আছে আমার, ঢাকার বাইরে শো করতে সবসময় খুব ভালো লাগে। আমাদের কিছু দেখতে পাচ্ছি যে লিখেছেন সিফাত বরিশাল থেকে শুনছেন তিনি, সজীব শ্যামলী মম আপুর স্টোরিটা খুব ভালো লেগেছে তাই লিখেছেন, মম আপুকে, এটা মানে মম আপু না কিন্তু, আচ্ছা না, ও আচ্ছা মম নাম বলছেন এবং তিনি বলছেন আপুর স্টোরিটা ভালো লেগেছে, ওকে। আচ্ছা, ফুর্তি সাথী আমাদের লিখেছেন সিলেট থেকে, এছাড়া আমাদের সাথে দেখতে পাচ্ছি জুবায়ের লিখেছেন বসুন্ধরা
ধরা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছি যে প্রাঞ্জল এবং তামাকস বাজার থেকে লিখেন শুনছি, এবং তিনি বলছেন আমার দুটো স্টোরি আছে, এটা লিখে ফেলেছি আর নেক্সট উইকে পাঠাচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে জয় লিখেছেন শ্যামলী থেকে, এবং তিনি এবং তার ওয়াইফ শুক্তি শুনছেন আমাদেরকে। পিউল আমাদেরকে লিখেছেন, আলী আহমেদ সিলেট থেকে আমাদের সাথে আছেন, এন্ড্রিক সোহেল আমাদের সাথে আছেন, জাহিদ আমাদের সঙ্গে আছেন, আশা আছেন খুলনা থেকে, একা শুনছেন তিনি, লাস্ট স্টোরিটা খুব ভয়ের ছিল, জাহিদ হাসান আমাদের সঙ্গে আছেন, জুবাইর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাজস্থান বরিশাল থেকে, ছাড়াও হাসান সহ আরো অনেকে। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের স্টোরিতে আবারও, এবং তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো আশা করছি। তো আমরা এখন আলিফ যে ঘটনাটি বলবেন সেই ঘটনাটা, আলিফ কোথাকার ঘটনা আপনি এখন আমাদের শোনাবেন বলেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আসলে এটা ঢাকারই ঘটনা, আসলে ঢাকার ঘটনা শেয়ার করব, ঢাকার বাসাবো এরিয়ার একটি ঘটনা শেয়ার করব, একটা টিচারের ঘটনা। তো আবার একটু আগে আপুকে একটু ধন্যবাদ জানাই দিই, আপু অনেক কষ্ট করে রাতে শুনছেন, এবং আমি আপনাকে রাসেল ভাই মেসেজে বলেছিলাম উনি একটু প্রবলেম ফেসও করছেন, আপুকে আমি অনেক চেষ্টা করছি মেসেজের মাধ্যমে সান্ত্বনা দেওয়ার জন্য। তো আপু অনেক থ্যাংক ইউ আপনাকে, আপনি ঘটনা শেয়ার করেছেন, আসলে আপনাকে থ্যাংক ইউ বলে অনেক কম হয়, থ্যাংক ইউ বললে অনেক কম হয়,
আপনাকে অনেক থ্যাংকস, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য, আপনি যেন সুস্থতা,
এবং আরেকটা ঘটনা
যে সমস্যার মধ্যে যাচ্ছেন সেই সমস্যা থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন।
রাসেল ভাই আরেকটা ঘটনা যে উনি বলেছেন যে উনি যতটুকু পারেন ওনার শরীর বন্ধ করে বা যেভাবে প্রোটেকশন নিয়ে রেডিও ফুটেতে আসবেন ইনশাল্লাহ, জানি না কবে আসবে, সে নিজেও লিখেছে যে সে কবে যে আসবে আসতে পারবে জানি না, তবে ইনশাল্লাহ সে আসবে
ইনশাল্লাহ। আমরা ওয়েট করছি আপনার জন্য, আপনি যদি আসেন তাহলে সত্যি আমরা খুব খুশি হব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত সমস্যা থাকা সত্ত্বেও আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, আপনি আপনার ঘটনা শেয়ার করেছেন, আপনি আসতে পারেননি কিন্তু আপনার ঘটনা এসেছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
জি রাসেল ভাই, যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে বাসাবো এরিয়ার, অনেকদিন আগের কথা, 96-97 দিকে হবে, যে যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ক্রিশ্চিয়ান আর কি, তার বাসাটা চারতলা বাসা, একজন টিচার, সে একটা ভালো কলেজের টিচার আর কি। তো ওইখানে বাসা থাকার কারণে তার বাসাতে মোটামুটি ব্যাচের অনেক স্টুডেন্ট আসতো, অনেকগুলো ব্যাচের স্টুডেন্ট আসতো তার কাছে পড়বার জন্য। তো সেই ইংলিশ টিচার কি ইংলিশ পড়াতেন সবাইকে ব্যাচ ওয়াইজ। তো তার বাসাতে তার ওয়াইফ, তার দুই ছেলে মেয়ে, এক ছেলে ওই কলেজেই পড়তো যে কলেজে সে শিক্ষকতা করেন, আর আরেক মেয়ে ছিল, মেয়েটা ওখানকার রিজনাল একটি স্কুলের স্টুডেন্ট ছিল। তো ঘটনার দিন যাই রাসেল ভাই, সেদিন আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, এবং খুব যে গভীর যে তা না, রাত মানে আপনার লাস্ট যে ব্যাচটা, সে HSC পরীক্ষা থাকবার কারণে ওই ব্যাচটার পড়াতে পারতে রাত 9টা বেজে যায় আর কি। তো 9টার পরে ওনারা সবাই খেতে বসেন, নিয়ম মাফিক খেতে বসার পর মানে আশেপাশের সাউন্ড আসছে যে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে জোরে সাউন্ড হচ্ছে, এবং একটা ঘোট ঘোটে গরম একটা পরিবেশ ছিল কদিন ধরে। তো ওই বৃষ্টি আসার পর খুব ঠান্ডা লাগছিল তাদের বাসার সবার,
মানে পরিবেশ
শীতল হয়ে যায়। তো যে শীতল সেটা ওই দরজা নক করার পর থেকে আরো বেশি শীতলতর হতে থাকে, আরো বেশি ঠান্ডা লাগতে থাকে তাদের। তো কেউ ওই উনি তো অ্যাকচুয়ালি শিক্ষক, তো টিচার জানে এলাকার লোকজন, তো এরকম ভাবে কেউ তার বাসায় বেলও দিবে না, মানে অন্য লোকজন এসলে এরকম অ্যাবনর্মাল ভাবে বেলও দিবে না, অ্যাটলিস্ট 10-12টা বেল দিল আর কি দরজার। তো দরজা খুললো, দরজা খোলার পর দুজন লোক, তো বাইরে এতটা বৃষ্টি, বাইরে থেকে যদি কেউ আসে বা আপনি এক্সপেক্ট করবেন কি হায়েস্ট যে উনি ভিজে আসবে, বা ছাতা দিয়ে থাকলে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে ভিজে যাওয়ার কথা। ওই লোকগুলো দুজন লোক একদম স্বাভাবিক অবস্থায় আছে, দুজন লোকের হাইট তিনি বলছে যে আমি তো এরকম মনে নাই হাইটের কথা, কিন্তু ওই দুইটা লোক দরজা খোলা পরপরই আমাদেরকে খুব সুন্দর একটি হাসি দিয়ে জিজ্ঞেস করলো, আপনার বাসায় কি কোনো লাশ আছে?
খুব অদ্ভুত ব্যাপার কিন্তু, এরকম মানে সাধারণত কেউ কোনোদিন
হঠাৎ করে 10টার দিকে আপনি মানে রেডিও নাই, হঠাৎ করে আপনি যদি দরজা নক করে আপনার খুব মানে বাসায় দরজা নক করে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাসায় কি লাশ আছে নাকি, আপনার অ্যান্সার কি হবে?
সেটাই তো,
উনি এক মানে মানে দরজাটা বন্ধ করতে করতে ইলেকট্রিসিটি চলে যায়। তো শেষ ওই টেবিলে খাওয়ার অবস্থায় যে যেভাবে ছিল, হাত না ধুয়ে সবাইকেই ওনাদের বেডরুমে নিয়ে গিয়ে বলে যে তোমরা উপরের আল্লাহকে মানে উপরের আল্লাহকে মানে ওনাদের ঈশ্বরকে ডাকতে থাকো আর কি, যেভাবে পাচ্ছে সে তাদের মানে রিসিট করছে আর কি, তো যেভাবে পাচ্ছে তাদের চেষ্টা করছে যে পড়ার জন্য। তো এরকম অবস্থায় আর কি যে কি করে ভুজ ভেবে পাচ্ছে না, তো দারোয়ানকে ডাকবে বারান্দায় গিয়ে নাকি এরকম আবার প্রবলেম হবে, তো সে সাহস করে দারোয়ান বারান্দায় গিয়ে দারোয়ানকে ডাকে, তো দারোয়ান থেকে কোনো রেসপন্স আসে না, নিচে নর্মালি দারোয়ান ডাকলেই শোনে কিন্তু ওই দিন দারোয়ানও শুনছে না, কারণ কি উনি জানেন না।
আচ্ছা,
ওই দিন রাতের বেলা কোনো মতে পার হয়ে যায়, ইলেকট্রিসিটি চলে আসে কিছুক্ষণের মধ্যে, এরপরে সবকিছু নর্মাল হয়ে যায়। রাসেল ভাই রাতের বেলা সেদিন ঘুমোতে যায়, ঘুমোতে যাওয়ার সময় রাতের বেলা ওয়াশরুমের জন্য উঠে, ঘুমটা সাধারণত তার ওই সময় ভেঙেই যায় মাঝে মধ্যে। আর বয়স্ক মানুষ, তার কথা হচ্ছে আমি যেহেতু বয়স্ক মানুষ আমার ঘুমটা খুব কম হয় রাতের বেলা। আমি উঠি, আমি পা খাটের মধ্যে ফেলতেই দেখি যে আমার পাটা ভেজা, একদম ভেজা অবস্থায়। আমি লাইট জ্বালানোর চেষ্টা করি, লাইট জ্বলে না। আমি পাটা হেঁটে হেঁটে বাথরুমে গেলাম, বাথরুমের লাইটটা চললো, বাথরুমে যেয়ে দেখি যে আমার পায়ের নিচে লাল রক্ত লেগে আছে।
আচ্ছা,
এরকম অসম্ভব জিনিস তো আমার সাথে ঘটার কথা না। আমি আমার ওয়াইফকে জাগাই, তিনি তার ওয়াইফকে জাগান, তার ছেলে মেয়েদের জাগান। তার ছেলে যেহেতু কলেজে পড়ে, ওই রক্ত গরম টাইপের ছেলেটা, কি বাবা কোনো সমস্যাই নেই, কোনো সমস্যা নেই। দেখি কি হয়েছে পরে, ওই ছেলে আসার পর কিন্তু তাদের রুমের লাইটটা ঠিকই জ্বলে ওঠে। মানে আশেপাশের লোকজন যখন প্রেজেন্স চলে আসে, তখনই সব অ্যাবনর্মাল ঘটনাগুলো ওখান থেকে সরে যায়, সাবসাইড করে যাচ্ছে। তো ঠিক এর পরের দিন রাসেল ভাই, সবাই একই সময় খেতে বসে, খাওয়া প্রায় শেষ, এমন সময় আবার দরজা নক। আগের দিনের মতো বৃষ্টি আজ হচ্ছে না, কিন্তু যখনই ওই নখটা বাসায় করে হয়, মানে নখটা যখন বেলটা বাজানো হয়, তখনই পুরো রুম ঠান্ডা হয়ে যায়, বাসা ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যায়। দরজা খুলে, দরজা খুলে মনে করে যে একটু আগে উনি দারোয়ানকে ডেকে এসেছিলেন যে তুমি আসলে, মানে তুমি যে তোমার কাজ, তুমি ফ্রি হলে আমার উপরে উঠে একটু কথা আছে আর কি। তো উনি মনে করেন দরজা দারোয়ান এসছে, দরজা খুলে দেখে সেই দুজন লোক। উনি আবারও সেই হাসি মুখে বলে, আপনার পাশে কি কোনো লাশ আছে? সেই দরজা আবার লাগাই দেয় জোরে, লাগাই দিয়ে তিনি আবার নিচে দারোয়ানকে জোরে জোরে ডাকতে থাকে, এই কে আসছে বাসার মধ্যে, কই তোমরা? কিন্তু কোনো ধরনের সাউন্ড আসতে থাকে না। এরকম করে করে পরের দিন রাসেল ভাই, ওই দিন রাতের বেলা তার স্বপ্ন এরকম আসে যে সে এখন রাতে ঘুমিয়ে গেছে, স্বপ্নে ফিস ফিস করে চেয়ে আমি অদ্ভুত শুনতে পাচ্ছি আমার কানের মধ্যে, কে জানি এসে বলছে আপনার বাসে একটা লাশ আছে, আপনি একটু খুঁজে দেখেন। এরকম করে রাসেল ভাই, আপনার সাথে কেউ ঘটলে আপনি, আমি মাঝে মধ্যে এইসব ঘটনা যখন শেয়ার করি রাসেল ভাই, আমি মাঝে মধ্যে নিজেকে ওই জায়গায় বসানোর চেষ্টা করি যে আসলে আমার সাথে যদি ঘটতো, হয়তো সবার সাথে ঘটনা ওনার সাথে ঘটে গেছে, কারণ উনি এই দিন ওই দিন ওই জিনিসটা প্রত্যক্ষ করবার পরে উনি ডিসিশন নেয় যে না, উনি তার বাবার বাসা, এখান থেকে ওনার বাবার বাসা মানিকগঞ্জে, তো আমি মানিকগঞ্জ যাবো, কয়েকদিন বেরিয়ে আসবো, যেহেতু স্টুডেন্টরা এখন ছুটিতে আছে প্রিপারেশন লিভের জন্য, তো উনি চলে যায় তার বাবার বাসায়। কোন ধরনের খোঁজ খবরও বাসার আসে না, আর ওই সময় এত টেলিপ্যাথি জিনিসটা বা টেলিফোন টাইপের এত মাত্র আসা শুরু করেছে, এতটা আসেন নাই বা আসে নাই বাংলাদেশে। তো উনি ঢাকায় আসার প্ল্যান প্রোগ্রাম করে, কেন জানি মনে হচ্ছিল যে না মানিকগঞ্জে আরো দুদিন থেকে যাই, দুদিন থেকে যাই, কিন্তু তার মন টানা না, যাই ঢাকায় যাব। তো সে মানিকগঞ্জ থেকে ঢাকা চলে আসে, তার বাসায় চলে আসে, বাসার নিচ থেকেই বুঝে যাচ্ছিল যে এরকম কিছু একটা হয়েছে, মানে নিচ থেকেই একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কিন্তু রাসেল ভাই তখনও কেউ জানে না, তখনও কেউ কিচ্ছু বোঝে না, কিন্তু তার বাসাতে ঢোকার সময় মনে হয়েছে যে না কোনো প্রবলেম একটা হয়েছে বাসায়। তিনি বাসার উপরে ওঠে, তার তিনতলায় ওঠে, তিনতলায় ওঠে, দরজা খুলে, রাসেল ভাই দরজা খুলে ঠিকই তার রুমের মধ্যে, যে বেডরুমে সে এতদিন ইনসিডেন্টগুলো পেয়েছিল, সে বেডরুমে তার দারোয়ানের লাশটা ঠিকই ঝুলন্ত অবস্থায় পেয়েছে, এবং লাশটা গলিত অবস্থা, গন্ধ ছুটে গেছে অলরেডি।
এই সেই দারোয়ান,
এইটাই সেই দারোয়ান রাসেল ভাই, এতদিন ধরে ডাকছে, হয়তো লাশটা তখন থেকেই ঝুলছিল, সে কিছুই জানে না, কিছুই দেখে নাই, হয়তো সে যাওয়ার পরে সেটা ভিজিবল হয়েছে। আমি জানি রাসেল ভাই, এটা আমার পার্সপেক্টিভ, আমি তো ওনাকে জিজ্ঞেসও করিনি আপনি কিভাবে সলভ করছেন, বা উনি সলভ করেছেন কিনা আমি রাসেল ভাই এটা আমি আদৌ জানি না। কিন্তু বাসায় ফুল ফ্যামিলি দেখে ওনারা ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়, পুলিশ নিয়ে আসা হয়, কিন্তু সলিউশন কে দেবে? সলিউশন দেওয়ার মতো কোনো লোক নাই, কারণ ওনার ঘরের মধ্যে। তো পুলিশ ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর ওনাকে ছেড়ে দেয়, কারণ উনি তো আসলে রিলেটেড না, উনি ছিলেনও না ওই সময়, উনি ছিলেনও না। তো আলটিমেটলি রাসেল ভাই ওই ঘটনার পর থেকে তার প্রায় 8-10 বছর স্বপ্নটা বারবার আসে থাকে, সপ্তাহে সপ্তাহে একবার, 2 সপ্তাহে একবার, 3 সপ্তাহে একবার, কি বলেছিলাম না তোমার বাসায় একটা লাশ আছে, এই কথা বারবার সব
ঘুরে ফিরে আসে।
এটাই ছিল ঘটনা রাসেল ভাই।
থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ, আবার সেকেন্ড যে স্টোরিটা সেটা অনেক চমৎকার ছিল, এন্ড থ্যাংক ইউ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট বিরতিতে যাব, তবে তার আগে আমাদের ফেসবুকের কিছু জিনিস আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আমাদের ফেসবুকে যে পেজটা রয়েছে সেখানে লিখছেন আশিক, লিখছেন যে আচ্ছা আশিকুর রহমান লিখছেন যে আপুর ঘটনাটা সুন্দর হয়েছে। এম সোহেল রানা লিখেছেন আজকে সব স্টোরি তার কাছে ভালো লেগেছে। তানিশ তহসিন আরাফাত লিখেছেন লাইফ ইজ ইম্পসিবল উইদাউট ভূত এফএম। আমাদেরকে সুখের আচ্ছা রাজপুত্র লিখেছেন যে আরো স্টোরি শোনাও না। আমাদেরকে সাদামাত হোসেন প্রিন্স লিখেছেন ভয় লাগছে নরসিংহ থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে জে কে আফরিন আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সৌভিক ভট্টাচার্য এবং তিনি লিখছেন যে তিনি শুনছেন আমাদেরকে, তার গার্লফ্রেন্ড আছেন এবং তিনি বলছেন যে ইটস রকিং। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি গৌরব রায় লিখেছেন যে আপুর স্টোরিটা ভালো ছিল। নূর এ রহমান শাওন প্রিভিয়াস এপিসোডগুলো ডাউনলোড দিয়ে রাখি, কজ ভূত এফএম ছাড়া ঘুম আসে না। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রায়পুর লক্ষ্মীপুর থেকে লিখেছেন, প্রথম কমেন্ট করলাম লাইট বন্ধ করে শুনছি, অ্যাপ দিয়ে শুনছেন তিনি এবং ফুল ভলিউমে। আমাদেরকে ফারহান তানভীর লিখেছেন স্টোরিটা অস্থির ছিল। এছাড়াও আমাদেরকে হৃদয় ইসলাম আমাদের সাথে আছেন, খালেদ আহমেদ আমাদের সাথে আছেন, রাসেল ভাই আমি সিলেট থেকে আছি আপনাদের সাথে, আমাদের ফার্স্ট টাইম তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে এছাড়াও আহনাফ লিখেছেন যে ফিলিং আচ্ছা অনেক অনেক তিনি ভয় পাচ্ছেন সেটা বুঝেছেন আর কি। এছাড়াও সমীর খান আমাদের সাথে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপ করেছেন। মেহেদি হাসান রাকিব আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন শাহাদাত হোসেন প্রিন্স। এছাড়াও আমাদের সাথে আছেন আলম মাহবুব বাহরাইন থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন রুবায়ত হোসাইন। এছাড়া আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন, দেবদাস আমাদের সঙ্গে আছেন, শাহাদাত হোসাইন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অধরা রাত্রি সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে আপনি আমার সঙ্গে থাকুন এবং আমাকে SMS করুন। SMS করতে হলে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTA ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি যারা আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর আমরা তো দেশের বাইরে যারা আছেন তারা সবসময় অডিও ক্লিপ পাঠিয়ে দেন আমাদেরকে। তারপরেও বলবো যে আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটা সময়ে আমরা একটা স্পেশাল এপিসোড করতে যাচ্ছি আপনাদের সবাইকে নিয়ে, যে এপিসোডে আপনাদের ইমেইল পড়বো এবং আপনাদের অডিও ক্লিপ প্লে করবো। সুতরাং সেই এপিসোডে যদি আপনি পার্টিসিপেট করতে চান তাহলে আপনি ঢাকায় থাকুন আর যেখানে থাকুন না কেন, আপনি চাইলেই কিন্তু আপনার স্টোরি পাঠিয়ে দিতে পারবেন আমাদেরকে রেকর্ড করে বা লিখে। এবং 21 ফেব্রুয়ারি যেহেতু আমরা সামনে এবং আমরা চাচ্ছিলাম যে লেখালেখিটা একটু বেশি বাংলায় আপনি আপনার ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.rasel। Stay tuned to Radio Furti and don't stop the Furti.
Foot FM, the night comes alive with Grameen Phone.
Yes, the night comes alive with Grameen Phone. শুনছেন সবসময় রেডিও ফুড 8.0 FM, আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আপনারা সবাই অনেক অনেক SMS পাঠাচ্ছেন, সে SMS সাথে যাবই। একটা ঘটনা পড়ে আসি যে ঘটনাটি আমাদের ইমেইল পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার এবং সেই ঘটনাটাই আমরা এখন পড়ব। তো যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আপনি কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন। আমার নাম দিব্যরাজ আচার্য, আমি শিলিগুড়ি জেলার বাসিন্দা। ওনার ঠিকানাটা বলছি শিলিগুড়ির দার্জিলিং এবং আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি। আমি অডিও রেকর্ড করতে না পারার জন্য ক্ষমা করবেন, আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলাটা সম্ভব না, তাই আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনান। ঘটনাটি 6 মাস আগে, মানে 2015 সালে, তার মানে হচ্ছে এই ঘটনাটি তার মানে তিনি অনেক আগে পাঠিয়েছিলেন বোধ হয়, তারপরে আর লেখা চেঞ্জ না করে আবারও পাঠিয়েছেন। তো যেভাবে লিখছেন যে আমি তখন পড়াশোনার জন্য শিলিগুড়ির অন্য এক জায়গায়, তার মানে ২০১৫ জায়গায় ২০১৬ হবে অথবা ওই ঘটনাটি আগে লিখেছেন। আমি তখন পড়াশোনার জন্য শিলিগুড়ির অন্য এক জায়গায় ভাড়া ছিলাম একটি ফ্ল্যাটে, এলাকার নাম উল্লেখ করছি না। ফ্ল্যাটটি 3 তলা ও 2টি রুম নিয়ে, রুম আছে, আমি থাকতাম নিচের ফ্লোরে। তো যাই হোক, আমার রুমে ঘরের রুমটির বিবরণ এই যে 2টো খাট ছিল, খাট 2টো পাশাপাশি, একটি টেবিল ও পাশের রুমে রান্নাঘর।
শুধু দুটো মাত্র রুম, আমার খানিকটা অভ্যাস ছিল রাত জেগে পড়ার, আমি 12টা থেকে কি 1টার মধ্যেই পড়াশোনা শেষ করে শুয়ে পড়তাম। অ্যাকচুয়ালি ঘটনাটি 4 দিন ধরে কন্টিনিউ করেছিল। প্রথম দিনের ঘটনা, প্রথম দিন আমি ঠিক 12টার দিকে শুয়ে পড়েছিলাম। যা ঘটলো সেদিন রাতে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটা আমার স্পষ্ট মনে আছে। দেখলাম একটি মধ্যবয়সী মেয়ে কালো কাপড় পরা আমার রান্নাঘর থেকে আস্তে আস্তে আমার বিছানার কাছে এসে দাঁড়ায়। ওর বিবরণ বলতে ছিল লম্বা লম্বা চুল, আর চুলটা তার মুখের সামনে দিয়ে পুরোটা মুখ ঢেকে রেখেছে, এরকম মনে হচ্ছিল। দেখতেও বেশ উঁচু লম্বা, উঁচা লম্বা। আমি দেখলাম সে আমাকে বিছানা থেকে হাওয়ায় তুলে নিয়ে আমার পাশের দ্বিতীয় বিছানায় আস্তে আস্তে করে শুয়ে দিল। স্বপ্নে আমি এটাও লক্ষ্য করলাম যে ঘড়িতে তখন ঠিক 2:45 বাজে, এবং সে যখন আমাকে রেখে আবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে গেল। তার পরের দিন সকালে আমার ঘুম ভাঙে, আমি এটাকে দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেই, কারণ এমন আজেবাজে স্বপ্ন কম বেশি প্রায় দেখে থাকি। কিন্তু স্বপ্নটা যে আমার একদম সম্পূর্ণ মনে থাকবে আমি ভাবিনি। ঘটনাটি তখন থেকে শুরু এবং পুরো দিন আমার ভালোই কাটে, ওইটা নিয়ে আমি একদমই মাথা ঘামাইনি। এবং এর পরে যেটা হয় সেটা হচ্ছে যে দ্বিতীয় দিনের ঘটনা, সেদিন যথারীতি পরের দিন 12টার মধ্যে তিনি আবারও শুয়ে পড়ি, এবং আশ্চর্য বিষয় এই যে স্বপ্নটা আবারও দেখলাম, কিন্তু অন্যরকম, যা আমি একদম আশা করিনি। এবারে ওই মহিলাটি আমাকে তুলে দ্বিতীয় বিছানায় অল্প ওপর থেকে ফেলে দিল। ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি অবাক হয়ে দেখি যে দ্বিতীয় বিছানায় শুয়ে আছি। আমি খুব ভয় পেয়ে যাই। পরের দিন সকালে আমি এই বিষয় নিয়ে চিন্তা করলাম এবং কেন ভুল হচ্ছে, কোনো ভুল হচ্ছে ভেবে কথাটা এড়িয়ে গেলাম। এবং তৃতীয় রাতের ঘটনা, সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়ার পর যা হলো তা একেবারেই ভালো হলো না। আমি যে স্বপ্নে দেখলাম আরেকটু আলাদা, আমাকে দ্বিতীয় খাটে একটু ওপর থেকে ফেলা হয় এবং আমি কোমরে ব্যথাও পাই। এই অদ্ভুত দৃশ্য এই যে আমার শরীরের দু হাত খামচি কাটলে যেমন দাগ হয় ওইরকম দাগ লেগে আছে। আমার তখন সময়টা 2:45 এবং আমাকে আরো ভয় পাচ্ছিল, কারণ এই 2:45 বিষয়টি আমার প্রথম স্বপ্নে আমি লক্ষ্য করেছিলাম। আর আজকেও ঠিক 2:45 ঘটনাটি ঘটলো। আমি এটা দেখে কেঁদে ফেলি এবং চিৎকার করে উঠি। আমার রুমেও আমি একা থাকতাম যেহেতু, তো আমি জানি যে আমার সাথে খারাপ কিছু একটা ঘটছে, আমাকে ভয় পেলে চলবে না। সো আমি আবার কিছুক্ষণ নিজের ওপরে সাহস জুগিয়ে আবার ঘুমানোর চেষ্টা করি। এটা গেল তৃতীয় দিনের ঘটনা। আমি তখন জানতাম আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে, এই ব্যাপারটা চেপে যাই, কারণ আমার কথা কেউ বিলিভ করবে না। চতুর্থ দিন আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই চতুর্থ দিনে, এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে চতুর্থ দিনের দিন আমি 3টা নাগাদ সতর্ক থাকতে হবে, এটা আমি বুঝতে পারি, কারণ ওই সময়টা আমি আগেও লক্ষ্য করেছি। তো পেরিয়ে যায় এবং সে সময়টা পেরিয়ে যায় 3টা, এবং আমি একা ঘরে সাহস করে জেগে আছি কিছু হয় কি না আমি দেখবো বলে। তো ঠিক 3টাতে আমি দেখলাম আমার রান্নাঘর থেকে একটা কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে, আর এবার এটা স্বপ্ন ছিল না। আমি দেখলাম সে আস্তে আস্তে আমার বিছানার সামনে এসে দাঁড়ায়। আমার তখন শরীর ঘাম বেরোচ্ছে, আমি দেখলাম তার চুল অনেকটা লম্বাটি ধরনের এবং তার মুখ দেখা যাচ্ছে না, পুরোটা মুখ চুল দিয়ে ঢাকা। এবং কোনো মানুষের মুখ চুল দিয়ে ঢাকা থাকলে কেমন লাগবে তাহলে সেটা বুঝতেই পারছেন। আমি দেখলাম সে তার হাতটা আস্তে আস্তে নামিয়ে রান্নাঘরের দিকে চলে গেল এবং আমি হতভম্ব অবস্থায় বাড়িতে কল করে সবকিছু জানাই। পরদিন মাকে আমি দেখতে পাই ঘুম থেকে জেগে। মা আমাকে একটা কথা বলে যেটা শুনে আমি সব বুঝতে পারি, সেটা হচ্ছে আমার সাথে এতদিন শেষে মা বলে, তোর মনে আছে আমাদের বাড়ির কাছেই কাকিমাটা থাকতো, সে তো তোকে খুব ভালোবাসতো, সেই কাকিমা আজ থেকে 4 দিন আগে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল ঠিক 2:45 নাগাদ। তো সেই কারণেই হয়তো এরকম কিছু একটা হচ্ছে, এবং আমি তার আত্মার জন্য শান্তি কামনা করি এবং বলি যে আমাকে ক্ষমা করুন, আমার কোনো ভুল হয়ে থাকলে এরপর থেকে আর কিছু ঘটেনি। এরপরে আমি ওই ফ্ল্যাটে 3-4 মাস ছিলাম, কিন্তু আর কোনো খারাপ কিছু অনুভব করিনি। এবং আমার কাছে প্রশ্ন যে সে কেন এসেছিল, কোনো ক্ষতি করতে চেয়েছিল কি না, আমার দিকে দু হাত বাড়িয়েছিল কেন, এবং এই সমস্ত প্রশ্ন এখনো আজ পর্যন্ত আমার মাথায় ঘুরপাক খায়। তো এটাই ছিল ঘটনা। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ দিব্যজিৎ আপনার ঘটনার জন্য।
অ্যান্ড আশা করছি যে ভবিষ্যতে আপনার ঘটনা আমরা আরো পাবো। আর আজকে যারা ঘটনা পাঠালেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনলেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। অবশ্যই আগামী পর্ব আমাদের করতে হবে এবং সেই জন্য অবশ্যই আমাদেরকে আপনারা ঘটনা পাঠাতে ভুলবেন না। আমাদের ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofutti.fm, which is bhutfm@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। আর যে দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ কিন্তু পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর সেই সাথে আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofutti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে আপনি যে কোনো মুহূর্তেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। এবং আমাদের একটা স্পেশাল এপিসোড আপনাদেরকে বললাম একটু আগেও, আমাদের করার ইচ্ছে আছে যে স্পেশাল এপিসোডটা আমরা করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, যেহেতু ভাষার মাস চলছে এবং বই মেলা চলছে। তো আমরা চাই যে আপনারা লিখে পাঠান আপনাদের ঘটনা আমাদের কাছে এবং সেই ঘটনা আমরা পড়ে শোনাবো ডেফিনেটলি যদি আপনার ঘটনাটি সিলেক্টেড হয়। আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে SMS করছেন এখনো। রনি বলছি ময়মনসিংহ থেকে, তিহান চিরাগাং থেকে, এই রাতে ভূত এফএম এর অনেক আচ্ছা এই রাতে অনেক ভালো হয়েছে বোঝাতে চেয়েছেন তিনি। বাঁধন লিখেছেন আই লাভ ভূত এফএম। এস এ শেফা আমাদের সাথে আছেন, আমাদের সাথে মিজান এবং তার ওয়াইফ আছেন, এবং আমাদের সাথে আছেন হাসান খান বিশ্বজিৎ বিশ্বনাথ সিলেট থেকে, এবং লিখেছেন আই লাভ ভূত এফএম। মেহেদি হাসান জাপানি আফগান থেকে আছেন, ইমেলটা অসম লেগেছে আমাদেরকে দেখতে পাচ্ছি। যে এছাড়াও সুমন খান আছেন আমাদের সাথে, আছেন রাফা, এবং ভাইয়া আপুকে বলবেন নামাজের পর তিনবার তিনি সুরা নাস পড়তে বলেছেন এবং আয়াতুল কুরসি পড়তে বলেছেন, সাজেশন দিয়েছেন। উজ্জ্বল আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, সুবাইয়া তুসি আমাদের সঙ্গে আছেন দৌলতপুর থেকে। এছাড়া আমাদের সাথে আছেন নওশাদ হোসেন, আমাদের সাথে আছেন হাবিব খান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সোয়ারান রাজবাড়ি থেকে। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এনরিক রোজ রহমান জুবাইর সহ আরও অনেকে। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং আমাদেরকে শুনলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। জিহাদ আব্দুসামাদ সুমন, তারপরে দেখতে পাচ্ছি আরও অনেকেই অনেকেই, আমি থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। থ্যাংক ইউ আমাদের সাথে যারা আজকে পার্টিসিপেট করুন, তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়ে শেষ করা যাবে না, কারণ আপনারা শত ব্যস্ততার মধ্যেও ভূত এফএমে আসেন ঘটনা পাঠান বলেই ভূত এফএম এতদিন পর্যন্ত চলছে। আমাদের আরও একবার অ্যাড্রেসটা স্মরণ করে দিই, ভূত এফএম @radiofutti.fm, স্পেলিংটা হচ্ছে bhutfm@radiofutti.fm। এছাড়া আপনি ফেসবুক থেকেও পাঠাতে পারবেন সরাসরি, আমাদের যে ফেসবুকের পেজ আছে আর যে রাসেল যে পেজটা রয়েছে www.facebook.com/bhutfm.russell, সেখান থেকে সরাসরি ইমেল পাঠাতে পারবেন। কথা হবে আবার আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।